exclusively on FusionBD.com.
Brut FM. The night comes alive with drumming form.
স্বাগত জানাচ্ছি প্রতিষ্ঠানে এবং আশা করছি সবাই যে যেখানে আছেন যেভাবে আছেন ভালো আছেন এবং সবসময় ভালো দলে আছেন। যাই হোক, আমি শুরুতে জানাবো কিভাবে আমার সাথে কমিউনিকেট করতে হবে। আমার সাথে যদি আপনি কমিউনিকেট করতে চান তাহলে যেটা করতে হবে, আমাদের দুটো ফেসবুক ফ্যান পেজ রয়েছে, একটা রেডিও ফুটির, একটা আমার নিজের। তো প্রথমে বলতে রেডিও ফুটির ফ্যান পেজে আপনি কিভাবে আসবেন, সেখানে আপনি আসবেন এভাবে www.facebook.com/radiofutri, এখানে চলে আসবেন আপনি এবং এখানে এসে দেখবেন যে আপনি চাইলে ইনবক্স করতে পারেন, আপনি চাইলে আমাদের যে পোস্ট রয়েছে সেই পোস্ট রয়েছে কমেন্ট করতে পারেন, চাইলে সেখানে লাইক দিয়ে শেয়ার করতে পারেন। এবং সেই একই সাথে আপনি আমাদের আরেকটা যে পেজ রয়েছে www.facebook.com/bhutafm.classel, সেখানেও আপনি চাইলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। একইভাবে আপনি সেখানে চাইলে আপনি SMS মানে ইনবক্স করতে পারেন, অথবা আমাদের যে পোস্ট আমি কিছুক্ষণের মধ্যে আপলোড করব যেখানে আমাদের গেস্টদের সব ছবি রয়েছে, সেটা আপনারা চাইলে সেখানে লাইক কমেন্ট শেয়ার যেটা ইচ্ছা, এবং আপনি আপনাদের বিভিন্ন যে ফ্রেন্ড যারা আছে তাদেরকে আপনারা ইনভাইট করতে পারেন এই পেজে। তো যাই হোক, আজকে আশা করছি অগস্ট মাস, এবং অগস্ট মাস তো খুব অন্যরকম একটা মাস, বিকজ অগস্ট মাসেই আমরা ভূতাচান শুরু করেছিলাম 7 বছর আগে, এবং এই অগস্ট মাস আসলে আমার সেই প্রথম দিনের কথাটা মনে পড়ে যায়। খুব অল্প সময়ের মধ্যে জাস্ট একদিন দুই দিনের ডিসিশনে মানে চিন্তার কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমরা ভূতাচান শুরু করেছিলাম, এবং আমাদের সঙ্গে আপনারা ছিলেন সব সময়, আমাদের সঙ্গে জিম ভৌপিস ছিল আমাদের সঙ্গে, আরো অনেকেই আপনারা ছিলেন, এবং আমি মানে আমার বারবার সেই সমস্ত কথা মনে পড়ছে। তো আমাদের 7 বছর আমরা প্রায় পেরিয়ে যাচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, আমাদের সঙ্গে বেশ অনেক বছর ধরে আছেন গ্রামীণ ফোন, এবং আমরা যদি সুযোগ পাই তাহলে আমরা আরো সামনে এগিয়ে যেতে চাই, এবং সেজন্য দরকার আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা, আপনাদের কাছ থেকে অনেক 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 ঘটনা। আমরা যেটা করব সেটা হচ্ছে এখন সরাসরি চলে যাব ঘটনায়, এবং আমাদের প্রথম যে অতিথি আছেন তার কাছে আপনার নামটা আপনি প্লিজ বলবেন, এবং তারপরে আপনার ঘটনাটা আমরা শুনবো, এবং কোথা থেকে এসছেন সেটা একটু বলবেন।
আমি মোহাম্মদ হাফিজ, শুধুমাত্র আমি এবং আমার বাবা। তো আমি রাতের বেলা রীতিমতো ঘুমাতে যাই এবং আমি একা ঘুমাই, বাসায় কেউ না থাকার কারণে আমি সামনের বারান্দায় শুই এবং আমার বাবা পিছনের বারান্দায় শুই। তো রাত্রবেলা হঠাৎ তখন 2-3 এরকম সময় হবে, আমার হঠাৎ ঘুম ভেঙে যায়, কোনো কারণ ছাড়াই ঘুম ভেঙে যায়, এবং আমার সাধারণত রাতের বেলা ঘুম ভাঙে না, কিন্তু ওই দিনকার রাতে কি কারণে আমার ঘুম ভাঙে তা আমি বলতে পারবো না। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি আমার রাতের ইয়াতে ডান পাশে আমি দেখতে পাই, যখন আমি আমার ডান সাইডে ফিরি তখন দেখি যে একটা বাচ্চা আমার পাশে ঘুমানো, এবং বাচ্চাটা আমার কাছে মনে হয়েছে যে কিছুক্ষণের মধ্যে অল্প সময়ের ভিতরে জন্মগ্রহণ করছে এরকম একটা বাচ্চা, এবং তার মাথায় কেউ হাত বুলিয়ে দিতেছে। তো এই ঘটনা দেখার পরে আমি আমার বাম পাশে তাকানোর পরে দেখতে পাই যে অনেক লম্বা একটা লোক তার বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তো এখানে আমি বাচ্চাটা একটু বিবরণ দেই, বাচ্চাটা ছিল একটু শ্যামবর্ণের, এবং তার মাথায় ছোট ছোট চুল ছিল, লাল চুল।
আপনার হচ্ছে বাচ্চাটার বয়স কিরকম ছিল?
বাচ্চাটার বয়স আমার কাছে মনে হয়েছে বাচ্চাটা ওই দিনকে রাত্রেই জন্মগ্রহণ করছে, কিছুক্ষণের মধ্যে নবজাতক একটা বাচ্চা এরকম একটা, এবং শীতের প্রকোপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই বোধ হয় এরকম একটা ঘটনা ঘটছে। তো এখন যখন আমি আমার বাম পাশে তাকাই তখন দেখি যে প্রকাণ্ড একটা, আই মিন মানুষের মতো, লম্বায় হবে 60-70 হাতের মতো। আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাসার উপরে অংশগুলো ওইটা ভেদ করে আকাশের অনেকটা অনেকটা অব্দি তার উচ্চতা চলে গেছে। তো এই ঘটনাটা আমি দেখার পরে আমি আসলে ভয় পাই নাই ওই দিনকার রাতে, আমি ভয় পাই নাই, কিন্তু আমি তার থেকে বেশি অবাক হই, অবাক হয়েছি এবং আমি রাগান্বিত হয়েছি অনেক, আমি রেগে গেছি যে আসলে আমি ঘুমানোর সময় তো আমার সাথে কাউকে নেই না, তো এবং আমি একা শুয়েছিলাম, আমার সাথে বাচ্চা আসলো কিভাবে, তাও আমার শরীরের একদম ডান্সাইতে একদম ঘিসাঘিসি করে শোয়া, তার বুকের উপরে কাঁথা ছিল আমার মতো, তো এইটা দেখার পরে আমি প্রচুর পরিমাণে আসলে রেগে যাই, রেগে যাওয়ার পরে যে ডিসাইড করি যে আমি আসলে এখন অ্যাকশনে যাব, এখন আমি ওই যে ভূতের বাচ্চা বা যাই হোক সেটা, তো ওইটা আমি অনেক ইয়াতে শক্তি সহকারে আমি তাকে আঘাত করবো বা আক্রমণ করবো, এই জিনিসটা আমি যখনই চিন্তা করলাম আমি আমার মস্তিষ্ক ডিসাইড করলো যে আমি এখন অ্যাকশনে যাব, তো এই চিন্তাটা আমি জাস্ট ভাবছি এর সাথে সাথে আমার এক মিলিসেকেন্ডেরও কম সময় সে ওই যে প্রকাণ্ড সাইজের লম্বা যে লোকটা ও রিয়াকশনে চলে আসে, তার বাম পাটা তুলে জাস্ট আমার ইয়াতে কোমরের উপরে রাখছে, যেই মাত্র কোমরের উপরে রাখলো তখন আমার সমস্ত শরীর অবশ, আমার সমস্ত শরীর তখন অবশ হয়ে গেছে, আমি হাত পা নাড়াইতে পারতেছি না, আমি কোনোভাবে কিছু করতে পারতেছি না, তখন আমি একটা এই এইরকম একটা সিচুয়েশনে আমি তার সাথে ধস্তাধস্তি শুরু করে দিই, এই এই কারণে যে আমি এইরকম একটা সিচুয়েশন থেকে পরিত্রাণ পাওয়া
বের হয়ে আসতে চাই,
হ্যাঁ বের হয়ে আসার জন্য আমি তার সাথে ধস্তাধস্তি শুরু করি, তো এরকম চলা চলতেছে তখন আমি তো ওই সময় আমার আসলে ভূতের ভয় প্রচুর পরিমাণে ছিল, যার কারণে আমি রাতের বেলায় ঘুমানো যাওয়ার আগে আমি আমার বালিশের নিচে ধা রাখতাম, তো ভাই গ্রামের মানুষ সাধারণত বিশ্বাস করে যে লোহা বা আগুন যদি সাথে থাকে তাহলে হয়তো ভূত বা প্রেত সাথে আই মিন কিছু করতে পারে না, তো এই কারণে আমি ওই দাটা বড় একটা দা নিয়ে ঘুমাইতাম, তো তখন আমি চিন্তা করি যে আমি যদি কোনোভাবে দাটা স্পর্শ করতে পারি বা ধরতে পারি তাহলে হয়তো সে আমাকে ছেড়ে দিবে, তো এরকম যখন আমি চিন্তা করি তখন ওই প্রকাণ্ড বড় যে সাইজের যে ইয়াটা ছিল লোকটা ছিল সে কি করলো, সে বাম হাতটা দিয়ে আমার বাম হাতের কবজিটা ধরে ফেল, এবং আমি যেহেতু সোজা হয়ে ঘুমিয়েছিলাম সোজা হয়ে বুকের উপরে হাত রেখে ঘুমাইছিলাম, তখন আমার মনে হইলো যে আমার বুকের উপরে কেউ 50-60 ওজনের কিছু একটা ভারী বস্তু একটা চাপাই দিচ্ছে আমার বুকের উপরে, তখন তো এর আগেই তো আমার সমস্ত শরীর অবশ ছিল, তো এই যখন সে আমার বুকের উপরে চাপ দিল হাতটা ধরলো যখন একটা প্রেশার ক্রিয়েট হইলো তখন আমার সমস্ত শরীর অবশ হয়ে যাইতেছে এবং আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাইতেছে এবং আমি শ্বাস নিতে পারতেছিলাম না তখন, তো এই ঘটনার ভিতরে আমার কাছে মনে হয় নাই যে ওই ভূতটা বা লোকটা আমাকে কোনো প্রকার ক্ষতি করবে বা আঘাত করবে এরকম মনে হয় নাই, এতক্ষণ যা করছে আমার কোমরের উপরে পা তুলে দিছে বা আমার হাতটা শক্ত করে ধরছে এই সব কিছুই ছিল আত্মরক্ষামূলক, আসলে ভাই ওই দিনটা রাত্রে আমি ছিলাম আক্রমণাত্মক
যে যে আপনি সেখান থেকে বেঁচে আসবেন, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পরবর্তীতে একটা ইমেইলে যাব এবং আমাদের ইমেইল অ্যাড্রেসটি আপনারা সবাই জানেন, যেখানে আপনারা চাইলে আপনারাও ইমেইল করতে পারেন, bhutachana@bhutachana.com তো যেভাবে আমাদের ইমেইলটি পাঠিয়েছেন সেই ইমেইলটি আমি সেভাবেই পড়ছি, লিখেছেন রাসেল ভাই আসসালাম আলাইকুম, কেমন আছেন, নিশ্চয়ই ভালো, আমি পুলিশে চাকরি করি তাই ছুটি নিয়ে স্টুডিওতে আসা সম্ভব না, তাই আমার ঘটনাটা আপনি পড়ে শোনালে খুশি হব, আমার নাম গিয়াসউদ্দিন এবং বাড়ি তার মৌলভীবাজারের কুলাউড়া এবং তিনি ভাটেরা ইউনিয়নের একজন অধিবাস, এরপরে তিনি তার ফোন নাম্বার দিয়েছেন এবং তারপরে তিনি কিভাবে ফুটোফ্রাম শোনেন সেই বর্ণনা দিয়েছেন, সেগুলো তো আমরা না জানি, আমরা চলে যাই সরাসরি ঘটনায়, এটা 2016 সালের জুন জুলাই মাসের ঘটনা, আমার থানায় প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে একটা পত্র আসলো, সেখানে আমার থানায় একটি প্রাচীন জমিদার বাড়ির কথা উল্লেখ করে ওই বাড়ি সম্পর্কে সকল তথ্য আমাকে মানে এই ব্যাপারে সাহায্য করার কথা বলা হয়, ওই যে রাতে আমি আমার থানার একজন সোর্স তার নাম সুমন তাকে ওই বাড়িটি সম্পর্কে জিজ্ঞেস করলাম, সে আমাকে বলল দেখুন স্যার আমি ওই বাড়িটার সম্পর্কে এত কিছু জানি না, তবে হ্যাঁ ওই বাড়িতে না যাওয়াই ভালো কারণ ওই বাড়ির আশেপাশে প্রায় 2-4 মাইল এলাকায় কোনো জনবসতি নেই এবং বাড়িটি একটা ভূতুরে বাড়ি, আমি বললাম না 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 এটা আদেশ ওইসব ভূত গুল্লি মারো আমি আগামীকাল সকালে আসবো, তুমি তৈরি থাকবে। কয়েক সেকেন্ড নীরব থাকার পর সুমন বলল, ঠিক আছে স্যার। পরদিন কাজে চাপে যেতে পারিনি। এর প্রায় দুই তিন দিন পরে মোটর সাইকেল করে হঠাৎ একটা কাজে ওই এলাকায় যাই। ফিরে আসার আগে হঠাৎ ওই বাড়িটার কথা মনে পড়লো, সাথে সাথে সুমনকে কল দিই। একটা মোটর বাইক নিয়ে সেও চলে আসে। তারপর দুজনে রওনা হই ওই বাড়ির উদ্দেশ্যে বেলা প্রায় একটা। আমি লক্ষ্য করলাম চারপাশে ফসলি জমি আছে আর আমরা তার মাঝ দিয়ে একটা ছোট রাস্তা দিয়ে যাচ্ছি। আরো কিছু জায়গা যাওয়ার পরে লক্ষ্য করলাম চারপাশে হালকা জঙ্গল এবং মানুষের চলাচল না থাকায় রাস্তায় স্পেস ছোট হয়ে আসছে। এরপর এক সময় আমরা ওই জমিদার বাড়িতে পৌঁছাই। দেখলাম বাড়ির সামনে দুইটি বিশাল পুকুরের অস্তিত্ব আছে যা এখন জঙ্গল ও কচুরি পানায় ভরপুর। দুই পুকুরের মাঝে দিয়ে রাস্তা আছে এবং 10-15 ফুট পর পর পাথরের কারুকাজ করা কিছু উঁচু পিলার ছিল যা সময় পরিক্রমায় জঙ্গলে পরিণত হয়েছে। জমিদার বাড়ির সামনে গিয়ে দেখলাম বাড়িটা বেশ পুরনো, 100 থেকে 150 বছর আগের হবে। দীর্ঘকাল মানুষজন না থাকায় একটা পুরো বাড়ির মতো লাগছে এবং আশেপাশের পরিবেশ বেশ নির্জন। বাড়ির ভেতরে প্রবেশ করতে চাইলে সোর্স সুমন বারণ করলো। আমি বললাম, আরে এখন দিন আর আকাশে সূর্য আছে, তোমার ওই ভূত দিনের আলোয় আমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা বলে আমি সুমনকে নিয়ে বাড়ির বারান্দায় প্রবেশ করি এবং সাথে সাথে অনুভব করি বাইরের আবহাওয়ার সাথে এর কোনো মিল নেই। একদম ঠান্ডা এবং এক নীরব পরিবেশ। সিঁড়িতে দোতলায় উঠলাম, দেখলাম ফার্ন জাতীয় উদ্ভিদের কারণে সিঁড়ির তেমন কোনো অস্তিত্ব নেই। দোতলায় বারান্দায় এসে দাঁড়িয়ে অনুভব করলাম একই পরিবেশ, ঠান্ডা নির্জন। কিছুক্ষণ পরে সুমন বলল, চলেন স্যার যাই। আমি কিছু না বলে বেরিয়ে পড়লাম এবং ফিরে আসলাম থানায়। থানায় এসে ওই প্রত্নতাত্ত্বিক বিভাগের পদপত্র বের করে ভালো করে পড়ে দেখলাম তারা বাড়িটা সংস্কার করতে চায় এবং এই বাড়িটা ঘিরে তাদের একটি পরিকল্পনা আছে। এর প্রায় 10 দিন পরে দুজন লোক আসলো, তারা ওই বাড়িটায় যেতে চায়। সেই জন্য আমাকে থানা থেকে সাহায্য চায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্যার আমাকে ডাকলেন। আমি ওনাকে আমার পরিদর্শন সম্পর্কে অবহিত করলাম এবং উনি আমাকে বললেন, যেহেতু আপনি একবার ওই জায়গায় গিয়েছেন তাই আগামীকাল আপনি সময় করে একবার ওনাদের নিয়ে যাবেন, ওনারা ওই জায়গাটি পরিদর্শনে এসেছেন। আমি বললাম, ওকে স্যার বলে আমি ওনাদের সাথে কথা বলি। ওরা আমার ফোন নাম্বার নিল এবং বলল কাল ফোন করবে। পরদিন সকাল 11টায় তারা আমার সাথে যোগাযোগ করলো, কিন্তু একটা বিশেষ কাজ থাকায় আমি বিকাল 3টায় যাব বলি। ওরা রাজি হলো। উল্লেখ্য ওই দিন আবহাওয়া তেমন ভালো ছিল না। তারপর ঠিক সময়ে ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হই, সাথে থানার একজন কনস্টেবল নেই, ওর নাম তুষার। প্রায় 4টায় ওই জমিদার বাড়িতে গিয়ে পৌঁছাই। উল্লেখ্য আমাদের দুইটি মোটর বাইক করে আমরা ওই জায়গায় যাই। যেহেতু 4টা হয়ে গেছে তাই আমি কিছুক্ষণ তাদের সাথে থাকার পরে দেখলাম আসরের নামাজের সময় হয়ে গেছে। এটা কথা বলতে ভুলে গেছি, যারা আমার সাথে ছিলেন তাদের একজনের নাম রাজু আহমেদ এবং একজন আব্দুল লতিফ। যাই হোক, জমিদার বাড়ির পুকুরের পানিতে ওযু করে একটু ভালো জায়গা দেখে তিনজনেই নামাজ আদায় করলাম। নামাজের শেষে লক্ষ্য করলাম আকাশ মেঘলা। আমার সাথে থাকা পুলিশ সদস্য তুষার প্রশ্ন করলো, স্যার কবে শেষ হবে আকাশের কবে শেষ হবে? আকাশের অবস্থা ভালো নয়, ওদের বলুন তাড়াতাড়ি শেষ করতে। আমি দেখলাম ওরা দুজন তোলার বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে। আমি ইশারায় আকাশের অবস্থা ও চলে যাওয়ার অনুরোধ করলাম, ওরা ইশারায় সায় দিল। অনুভব করলাম বৃষ্টি হতে দেরি নেই। ততক্ষণে একটু একটু বৃষ্টি পড়তে লাগলো। হঠাৎ আকাশটা কেমন যেন অন্ধকার হয়ে গেল। আরম্ভ হলো প্রচণ্ড বৃষ্টি। দেরি না করে সাইকেল দুটি বারান্দায় নিয়ে গেলাম। প্রবল বৃষ্টির সাথে বজ্রপাতের শব্দ মুহূর্তে একটা ভৌতিক পরিবেশ তৈরি হলো। আমি ও তুষার মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে দোতলায় গিয়ে ওদের সাথে মিলিত হলাম। দেখলাম ওদের চোখেও ভয় ছাপ। সন্ধ্যা হয়নি, তারপরও রাতের মতো অন্ধকার। আমি চিন্তা করলাম এখন কি করা যায়। বৃষ্টি কমেই বেড়ে চলছে এবং এর মধ্যেই বাইক চালিয়ে যাওয়া সম্ভব নয়, তাই ওদের বললাম মাগরিবের নামাজ পড়ে রওনা দিব আর ততক্ষণে বৃষ্টিও কমে যাবে। মাগরিবের নামাজ শেষ করলাম কিন্তু বৃষ্টি কমার নাম নেই। আমি প্রাচীন জমিদার বাড়িতে আমরা 4 জন হঠাৎ শুনলাম পিছনের দরজায় কেউ নক করছে। আমরা 4 জন একে অন্যের দিকে তাকিয়ে আছি, আমরা অবাক। এই নির্জন জনমানবহীন বাড়িতে আমরা 4 জন ছাড়া আর কে থাকতে পারে? তারপর লক্ষ্য করলাম একটা জানালা ধপাস করে খুলে গেল এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো ওই ঘরের মধ্যে আলো চলছে আর আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না, তাড়াতাড়ি নিচে চলে এলাম। চিন্তা করলাম বৃষ্টি যতই হোক না কেন আমরা সাইকেল করে চলে যাব, আর আমি সাইকেলে মোটরসাইকেলে উঠে আমি স্টার্ট দিলাম, ওরাও স্টার্ট দিতে চাইলো কিন্তু ওদের মোটরসাইকেল কোনোভাবেই চালু হচ্ছিল না, আর আমার মোটরসাইকেল হঠাৎ করে বন্ধ হয়ে গেল, বৃষ্টি থেমে গেছে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, সব চেষ্টা করেও মোটরবাইক চালু করতে পারলাম না। বুঝতে বাকি রইল না আমাদের জন্য কিছু একটা অপেক্ষা করছে। রাত তখন আটটা, আমাদের সকালে সকলের সাথে মোবাইল ফোন ছিল, আমরা তা দিয়ে যোগাযোগের চেষ্টা করলাম কিন্তু তাতেও বিফল হলাম, ফোনের সিগন্যাল নেই। আধুনিক সভ্যতার এই যুগে আমরা যোগাযোগবিহীন সবাই বসে পড়লাম। ঠিক তখন সকালে অনুভব করলাম বাড়িটা আস্তে আস্তে আলোকিত হচ্ছে, প্রথমে এক এক ঘরে আলো জ্বলে উঠল। আমরা লক্ষ্য করলাম জমিদার বাড়ির উঠোনের দিকে, দেখলাম 10-15 মৃতদেহ ফাঁসিতে ঝুলছে। আবার অনুভব করলাম ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ, বুঝলাম কয়েকজন নারী কাঁদছে, চিৎকার, এক ভয়ঙ্কর কান্নার আওয়াজ। দেখলাম লতিফ সাহেব জ্ঞান হারিয়েছেন, রইলাম আমরা তিনজন। চিন্তা করলাম যে করেই হোক পরিস্থিতি মোকাবেলা করতে হবে, তুষার ও রাজু সাহেবকে বললাম সাইকেল উপুর করে তা থেকে তেল বের করতে হবে। দেখলাম তারা নড়তেও ভয় পাচ্ছে, ধমক দিলাম তারা উঠলো। আমি কিছু শুকনো পাতা ও ডাল সংগ্রহ করলাম ঘরের ভেতর থেকে, এখন এসব ছিটিয়ে একটা বৃত্ত তৈরি করলাম, লতিফ সাহেবকে তুলে আনলাম বৃত্তের মাঝখানে, সাইকেলের তেলের মাঝে কিছু পাতা ও ডাল ঘষে তেল লাগিয়ে দিলাম, এবার আগুন জ্বালাবো। পকেট থেকে গ্যাস লাইট বের করেছি, তখন লক্ষ্য করলাম ওই আঙ্গায় ফাঁসিতে ঝুলে থাকা মৃত শরীর একে একে রশি ছিঁড়ে নিচে পড়ছে এবং 5-6 সেকেন্ড পরে অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে যাচ্ছে, আর ঘরের ভেতরে থাকা মহিলার কান্নার শব্দ আরো বিকট আকার ধারণ করছে। পিছনে ফিরে দেখলাম 8-10 জন মানুষ সিঁড়ি বেয়ে উঠে আসছে। পরিস্থিতি সামলাতে আমি আর দেরি না করে আল্লাহর নাম নিয়ে আগুন জ্বালালাম, সাথে সাথে জমিদার বাড়ির আলো নিভে গেল। আগুনের আলোয় আমি দেখলাম যে মহিলাগুলো উপরে উঠে আসছিল এবং যে পুরুষের এক একটা চিৎকার করছিল তারা অদৃশ্য হয়ে গেল। প্রায় 1 ঘন্টা পরে লতিফ সাহেবের জ্ঞান ফিরল। এবার অনুভব করলাম আশেপাশে কোনো অশুভ শক্তি নেই। প্রথমে আমি ওই ভৃত থেকে বেরিয়ে সাইকেল চালু করার চেষ্টা করি, 2-3 বার করার পরে চেষ্টার পরে সেটা চালু হয়। এবার তুষার উঠে দাঁড়ালো, কিছুক্ষণ চেষ্টা করার পরে তার মোটরবাইকও চালু হয়ে গেল। এবার আমরা দুজনে ওদের নিয়ে রওনা দিলাম এবং আল্লাহর রহমতে ওই দিন সকাল ওই দিন বিপদ থেকে রক্ষা পেলাম। পরে ওই বাড়ির ইতিহাস জানতে পারি, ওটা ছিল এক মুসলিম জমিদার বাড়ি, যারা ইংরেজের তো আনুগত্য স্বীকার করতে অস্বীকার করে এবং একসময় ইংরেজরা ওই জমিদার বাড়ি আক্রমণ করে, জমিদার ও তার বাড়ির পুরুষদের কাছের ফাঁসের কাছে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে ও বাড়ির মহিলাদের নির্যাতনের পরে ঘরে তালাবদ্ধ করে পুড়িয়ে মারে। এটা ছিল ঘটনা। এই শুক্রবার আসতে চেয়েছিলাম তবে ছুটি পাইনি, সময় করে যদি পারি কোনো এক শুক্রবারে স্টুডিওতে আসবো। আপনাকে স্টুডিওতে আসার আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করছি কখনো না কখনো আপনি ছুটি পাবেন এবং চলে আসবেন। এবং আপনি বলছেন আপনার নাম বললে কোনো সমস্যা নেই, দ্যাটস ওয়াই আপনার নাম আমি আবারও বলছি, গিয়াসউদ্দিন, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনা অনেক চমৎকার ছিল, আশা করছি এরকম ঘটনা আপনার কাছ থেকে আমরা আরও পাবো। আমরা চলে যাব কিছু আমাদের ফেসবুকে, আমরা দেখবো যে কারা আমাদেরকে লিখছেন এবং কারা আমাদের সঙ্গে আছেন, একটু তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের কথাও আমরা শুনবো, আপনাদের কথাও আমরা শুনবো। আপনারা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন এই মুহূর্তে www.facebook.com/vegetfoodcan, www.facebook.com/bhutatam.russell এই দুটো অ্যাড্রেসে যে কোনো একটিতে এবং সেখানে যেয়ে আপনি বলতে পারেন আজকের ঘটনাগুলো আপনার কেমন লাগছে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে ফারজানা আক্তার শোভা তিনি অ্যাপের ছবি আপলোড করেছেন এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন। যদি অ্যাপ দিয়ে শুনেন তাহলে ডেফিনেটলি আপনি আমাদের নেটওয়ার্কের বাইরে আছেন, ভাই তোমার দেশের বাইরে থাকার পসিবিলিটি খুবই খুবই হাই। সো আপনি কোন জায়গা থেকে শুনছেন এটা অবশ্যই লিখবেন যারা অ্যাপ দিয়ে শুনছেন। জিএম রিয়াসাত আমাদের আছেন এবং তিনি শুনেছেন, তিনি এখনো ভয় পাচ্ছেন না, সেটা তিনি লিখেছেন। আমাদের খুলনার একজন গেস্ট আছে যিনি কিছুক্ষণের মধ্যে ঘটনা বলবেন এবং তিনি একটু পরেই তার পরিচয় দিই এবং তিনি বলছেন যে দ্বিতীয় স্টোরিটা দারুণ ছিল। সরওয়ার জাহান ধ্রুব গৌরীপুর থেকে আমাদের সাথে আছেন, আমাদের গৌরীপুরের একজন গেস্ট আছে। আমাদের মাজারুল ইসলাম রকি আছেন, তিনি বলছেন অনেক ভালো আছে। অধরা স্নেহা নদী আমাদের বলছেন যে পুরো একটা সপ্তাহ অপেক্ষা করি এই মুহূর্তটার জন্য। স্বাক্ষর আলম আমাদের বলছেন, ভাইয়া রুদ্র আর সিয়াম শুনছি নাটক থেকে, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে NHF হৃদয় শেরপুর থেকে তিনি শুনছেন এবং তিনি বলছেন আমার খুব ভয় করছে, স্টোরিটা ভালো ছিল। আশরাফুল ইসলাম কবি ময়মনসিং থেকে শুনছেন এবং সুপিয়াখালী থেকে তিনি শুনছেন। জানাত সুমাইয়া রেডিও ফুটি অ্যাপ দিয়ে তিনি শুনছেন এবং তিনি বলছেন তার একটু প্রবলেম হচ্ছে, আসলে মাসুম আগে জানিয়ে দিলাম। আমাদেরকে দেখতে পাচ্ছি যে এমডি শাহরিয়ার কবির লিখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট থেকে এবং তিনি ছাদে এই মুহূর্তে শুনছেন আমাদেরকে। এস এম হাসান আমাদের সাথে আছেন, সবসময় আপনাদের সাথে আছি থাকবো তাই লিখেছেন। আমরা হচ্ছেন এমডি জাহিদুল্লাহ ইসলাম ফাহিম এবং তিনি বলছেন যে আচ্ছা তিনি একটা কথা লিখেছেন যে কথাটা আসলে মিনিংটা আমি বুঝিনি, কারণ এখানে যে ওমটা আছে সেটা বুঝিনি কি বলতে চাইছেন আপনি। আবরার ফেরদৌস আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকেই যেমন দেখতে পাচ্ছি মেহেদি হাসান বিমন আছেন আমার সঙ্গে, মোহাম্মদ আবরার ফেরদৌস ফাহিমের নাম বলেছি আমি একবার আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও অনিন্দ অনুপ আমাদের সাথে আছেন, হামদান বিশ্বাস, এছাড়াও ফুয়াদ ইসলাম আমাদের সঙ্গে আছেন, নুরুল আহমেদ রুহুল আমাদের সাথে আছেন সাইফুল্লাহ শিবলু, এছাড়াও শাহরিয়ার কবির আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আরমান খান তন্ময় সহ আরো অনেকে। আমাদের রেডিও ফুটি যে পেজটা রয়েছে এই পেজেও অনেকেই আপনারা এই মুহূর্তে আছেন দেখতে পাচ্ছি এবং তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আছেন মোহাম্মদপুর থেকে অ্যাপ দিয়ে শুনছেন, খুব ভালো লাগছে, আদনান রাসেল আমার সাথে আছেন এবং আছি, আমার সাথে হৃদয় খান আছেন, রাসেল ভাই ভূত এফএম আচ্ছা কিছু কি বলেছেন বুঝতে পারিনি, এমডি ইমরান কবির আমাদের সঙ্গে আছেন অনিক রিপন বগুড়া থেকে শুনছেন, তিনি ডিজে খুশরুল আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সৈকত বিদীপ, আরিয়ান মাহমুদ আমাদের সঙ্গে আছেন, সাবিত ইবনে শাজিন আমাদের সঙ্গে আছেন, মেহেদি আছেন, ইমাদুল ইসলাম আছেন, সামাদ আছেন আমাদের সঙ্গে আছেন, সাইরা সিজ, এছাড়াও ওয়াহিদ রেজা আমাদের সঙ্গে আছেন, জমিদার বাড়ির কথাটা অনেক প্রশংসা করেছেন, মহেশ আকাশ আছেন, তারিকুল ইসলাম আছেন আমাদের সাথে আছেন, আসিফ মাহমুদ হালিম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, কিষান রয় এবং তিনি রাত জেগে প্রোগ্রামটা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন, খুলনা থেকে অ্যাপ দিয়ে শুনছেন তিনি, চট্টগ্রাম থেকে আমাদের সাথে আছেন সিতাব চৌধুরী, এছাড়াও আমাদের সাথে আছেন শাকিল আহমেদ এবং আমাদের সাথে আছেন দেখতে এবং তার সঙ্গে আরও অনেকেই আছেন, সিয়াম আছেন, অ্যাস্ট্রো আছেন, তাওহিদ আছেন, রবিন আছেন, তারা সবাই একসাথে শুনছেন, আমাদের সঙ্গে আছেন রাকিবুল ইসলাম, শ্রাবণ সহ আরও অনেকে। তো আপনি যদি থাকতে চান চলে আসুন আমাদের পেজে, জানান আপনার মতামত, আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, স্টে টিউনড রেডিও ফুর্তি and don't stop the 50.
Boot FM, the night comes alive with Grounding Form.
আমি রাসেল আছি সাথে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন অতিথি যোগ দিয়েছেন যার নাম সৌরভ সাহা, যিনি ইন্ডিয়া থেকে আমাদেরকে কল করেছেন, তো আমরা সরাসরি তার সাথে কথা বলবো। এবং হ্যালো, আসসালামু আলাইকুম সৌরভ সাহা, কেমন আছেন?
হ্যাঁ নমস্কার, আসলে ভাই
আমি নমস্কার, জি জি জি,
মুর্শিদাবাদ থেকে থাকি।
মুর্শিদাবাদে কোথায় থাকেন আপনি? মুর্শিদাবাদের কোথায়? জি
বহরমপুরে থাকি।
মুর্শিদাবাদের বহরমপুরে আপনি থাকেন, ওকে। কতদিন ধরে ভূত এফএম শুনছেন আপনি?
আমি আসলে ভাই 2 বছর ধরে খুব ভূত এফএম শুনছি, আমার খুব ভালো লাগে, আমি এবং আমার দাদা নরমালি শুনি আমরা ভূত এফএম।
আচ্ছা, ওকে। তো আপনি আমাকে একটু আগেও বলছিলেন যে আপনার বেশ কিছু স্টোরি আছে, তো সেই স্টোরিগুলো আমরা শুনতে চাই, সেই জন্য আপনি তো জানেন আমাদের অ্যাড্রেস তো জানাই আছে আপনার, আপনি চাইলে আমাদেরকে অডিও ক্লিপ ও আমাদের অ্যাড্রেসটা বলতে পারবেন?
হ্যাঁ, আপনাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনি একটু বলে দিন তাহলে খুব ভালো।
ভূত এফএম আদার ওয়েট রিপোর্ট, আপনি দেখেন ভূত এফএম আদার ওয়েট রিপোর্ট ডট এফএম, রাইট?
আমার বাংলাদেশের অনেক বন্ধু আছে সুইমার, তো তাদের মধ্যে একজন হলো পলাশ চৌধুরী, ঠিক আছে? তো আমি ওর সঙ্গে কথা বলি এবং সম্পর্কে অনেক জানতে পারি যে খুব সুন্দর ঘটনা, সেই আমাকে আরো ভালো বলেছিল।
জি জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, কথা হবে আপনার সাথে আবারও। অ্যান্ড আমরা কথা বলছি এতক্ষণ সৌরভ সাহার সাথে, এবং তিনি ইন্ডিয়া থেকে আমাদের কল করেছেন এবং তার কাছে বেশ কিছু ঘটনা রয়েছে, তিনি বলেছেন সেই ঘটনাগুলো তিনি আমাদের সাথে শেয়ার করবেন, সেটাও তিনি জানিয়েছেন। অ্যান্ড আমরা আবারও আপনাদের জানিয়ে দিই, আমাদের সাথে এই মুহূর্তে আপনারা আছেন, আমি ভূত আসাম এবং আমি রাফেল আছি আপনার সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আমাদেরকে যদি আপনি ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস আপনাকে মনে রাখতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেস অথবা লিখে নিতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhwtfm@radio.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা আমাদেরকে কল করতে চান দেশের বাইরে থেকে তারা জানাতে পারেন, এবং আপনাদেরকে আমরা ফোনে সরাসরি নিয়ে নেবো। আমরা চলে যাচ্ছি এখন আমাদের ঘটনা, এবং আপনার নামটা প্লিজ বলবেন, তারপরে আপনি বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন।
আসসালামু আলাইকুম, আমি জান্নাত আরা রিমা, আমি খুলনা থেকে এসেছি, খুলনার টুটপাড়া নামক জায়গা থেকে।
থ্যাংক ইউ সো মাচ এতদূর থেকে আমাদের এখানে এসে অংশগ্রহণ করার জন্য, এবং আমরা সবার আগে আপনাকে ধন্যবাদ জানাতে চাই সেই কারণে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা সবাই বলেন যে গ্রামের ঘটনা আজকে কেমন করে যেন সব ঘটনাই গ্রামের, তো গ্রামের ঘটনা চাই, এইটা অনেকবার শুনতে হচ্ছে। তো আজকের যে সমস্ত ঘটনা শুনবেন, মানে মোস্ট অফ দ্য স্টোরিজ হচ্ছে গ্রামে খুব বেশি রকমের প্রচলিত, সো সেরকম একটা ঘটনা আমরা শুনবো আমাদের জান্নাতারা আপার কাছ থেকে। আর কেউ যে আমরা করুন,
আমার ঘটনাটা হচ্ছে খুলনার ফুলতলা উপজেলার একটা গ্রামের ঘটনা, গ্রামের নাম আমি উল্লেখ করছি না। ঘটনাটা আমার ফুকির কাছ থেকে শোনা, আমার ফুকি শ্বশুরবাড়ি এখানে। তো ঘটনাটা হচ্ছে ওই গ্রামটা অনেক মানে গাছপালা দিয়ে ঢাকা, মানে আসলে গ্রামে মানে প্রচুর একটু জঙ্গল টাইপের, বেশ দিনের বেলাও ঝিরি পোকার ডাক শোনা যায়, বিভিন্ন পাখির আওয়াজ আসে, আর রাতে তো কথাই নেই, রাতে আরো বেশ ভয়ঙ্কর লাগে। তো ঘটনাটা হচ্ছে, আর ওই গ্রামের কাহিনী হচ্ছে কি, মোস্ট অফ দ্য বাড়িতেই হচ্ছে বাড়ির মধ্যেই একটা পুকুর থাকে, পুকুরের পাশে জঙ্গল থাকে, এবং বাড়ির যেসব লোকজন সাধারণত মারা যায় তাদের ওই বাড়ির মধ্যেই জঙ্গলে বা পুকুরের আশেপাশেই কবর দেওয়া হয়।
মানে তার মানে ওই প্রত্যেকের বাড়ি থেকে জঙ্গল থেকে, এবং তার মানে সেখানেই
তাদের পরিবারের সদস্যদের কবর দেওয়া হয় পারিবারিক এরকম। তো দেখতে গেলে যে রাস্তার দুই পাশ দিয়েই, আপনি যেদিকেই যাবেন রাস্তার দুই পাশ দিয়েই হচ্ছে বাড়ি আছে, এবং প্রত্যেকটা বাড়িতেই এরকম কিছু দূর কিছু দূর পরপরই জঙ্গলের মধ্যে অনেক কবর আছে। তা ঘটনাটা হচ্ছে যে একটা বেশ 10-12 বছর আগের একটা ঘটনা, একটা ছেলে সুইসাইড করে, করার পরে তাদের বাড়িতে এরকম পুকুর পাশেই তাকে কবর দেওয়া হয়। তো কবর দেওয়ার পর থেকে তাদের বাড়িতে ছোটখাটো এরকম অনেক ঘটনা ঘটে, যে দেখা যায় প্রায় দিন দেখা যায় যে রাতে, যেহেতু সুইসাইড করেছিল একটা ছেলে, কিন্তু রাতের বেলা একটা মেয়ের কণ্ঠে এসে তাদের বাড়ির বিভিন্ন সদস্যদের নাম ধরে ডাকা হয়, এবং সাধারণত আমরা জানি যে গ্রামের টয়লেট গুলো একটু বাইরে আর দূরে হয়, তো একটু রাত হলে টয়লেটে সবাই তো একা যায় না, এরকম ডাকে, বিভিন্ন জনের নাম ধরে এসে ডাকে যে আমি একটু টয়লেটে যাবো, আমার ভয় করছে, আমার সঙ্গে একটু আসো। যদি কখনো বের হওয়ার পরে আর কাউকে দেখা যায় না, এরকম টুকিটাকি ঘটনায় ওই বাড়ির সদস্যরা অভ্যস্ত হয়ে যায়। ওই বাড়িটার বর্ণনা আমি একটু দেই, যে রাস্তা থেকে ডান হাতে নেমেই ওই বাড়িটা, এবং নেমেই প্রথমে তাদের দুইটা ঘর থাকার ঘর, তারপরে একটা রান্নাঘর, তারপরে আরেকটা থাকার ঘর, তারপরে একটা গোয়ালঘর, এবং গোয়ালঘরের পাশে হচ্ছে পুকুর, এবং পুকুরের মানে গোয়ালঘরের পেছনে আর পুকুরের পাশে হচ্ছে ওই ছেলেটার কবর দেওয়া হয়। তো মেইনলি সাধারণত ওই প্রথমেই যে দুইটা থাকার ঘর ওখানেই সবাই থাকে, আর রান্নাঘরের পরে যে থাকার ঘরটা ওই ঘরটায় কেউ মানে থাকতে পারে না, ওই ঘরে যদি কোনো লাইট দেওয়া হয় লাইটটা খুব দ্রুত ফিউজ হয়ে যায়, আর কেউ থাকতে গেলে অনেক রকম সমস্যা হয়। তো যখন ওই বাড়িরই একটা ছোট ছেলে, ছোট মানে ওই বাড়ির সে সদস্যদের মধ্যে ছোট কিন্তু বেশ বড়, সে তার এখনো বিয়ে শাদী হয়নি, এরকম ভাইদের মধ্যে ছোট, উনি একদিন ওই রাতটা ওই ঘরে ঘুমাতে যায়, রাতে ঘুমাতে যাওয়ার পরে উনি ঘুমায়, তো দেখা যায় যে বেশ মাঝরাতে অনেক রাতে ঘুমের মধ্যে উনি বুঝতে পারছেন যে ওনাকে কেউ মারধর করছে। তো উনি ভাবেন যে হয়তো এটা আমি স্বপ্ন দেখছি বা বোবা ধরছে এই ধরনের কোনো কিছু একটা। এরকম কিছুক্ষণ হওয়ার পরে উনি যখন খাট থেকে পড়ে যান তখন ওনার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি রিয়েলাইজ করেন যে না, এটা তো বোবাও ধরেনি বা আমি স্বপ্নও দেখছি না। তখন উনি মানে ফিল করতে থাকেন যে ওনাকে অনেক মারধর করা হচ্ছে, উনি অনেক কষ্ট করে দরজা খুলে ঘর, এবং উনি অনেক ভয় পেয়ে যায়, ভয় পেয়ে যে উনি দরজা খুলে উঠানে এসে একটা চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। ওনার চিৎকার শুনে ওনার আব্বা আম্মা অন্য ঘর থেকে বের হয়ে আসেন, এসে ওনাকে ঘরে নিয়ে যান। অনেক চেষ্টা করার পর ওনার যখন জ্ঞান ফিরে, উনি যখন তার আব্বা আম্মাকে ঘটনাটা বলেন, ওনার আব্বা আম্মা প্রথমে বিশ্বাস করেন না। ওনারা ভাবছেন যে হয়তো স্বপ্ন দেখছে বা বোবা ভূতে ধরছে, এই ধরনের কোনো কিছু একটা। তারপর এইভাবে চলতে থাকে, টুকটাক ঘটনা তো ঘটছে। পরে একটা পরে বেশ কয়েকদিন পরের একটা ঘটনা যে ওনার বাড়িতে অনেক গেস্ট আসে, মানে ওনার বোন বোনের হাজবেন্ডরা কোনো একটা অনুষ্ঠানের জন্য আসার পরে ওই দিনে ওরকম থাকার প্রবলেম হয়। তো ওই দিন আর ওনার ছেলেকে না দিয়ে ওই ছেলের বাবা মা ওই ঘরে ঘুমাতে যায়। ঘুমাতে যাওয়ার পরে ওরা ঘুমায় আসে অনেক রাত্রে, ওরা মানে এরকম মনে হচ্ছে যে বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, ঝড় বাতাস বৃষ্টি। এবং আমি একটা কথা মিস করে গেছি যে ওই গ্রামের অধিকাংশ ঘর হচ্ছে মাটির দেয়াল এবং চালটা হচ্ছে ইটের টালির চাল। তো মাটির দেয়ালের ঘরগুলাই হয় কি যে যখন ঝড় বৃষ্টি দুইটাই একসঙ্গে হয়, অনেকক্ষণ ধরে ঝড় বৃষ্টি হলে বৃষ্টিতে দেয়ালগুলা ভিজে নরম হয়ে যায় আর বাতাসে তখন ভেঙে পড়ার অনেক সম্ভাবনা থাকে। এমন একটা পর্যায়ে ওরা ঘরের মধ্যে বসে ওই হাজবেন্ড ওয়াইফ মানে এরকম একটা ওনারা বুঝতে পারছেন যে এখনই হয়তো ঘরটা ওনাদের উপর ভেঙে পড়বে। তো ওনারা সম্ভবত একটু ভয় পেয়ে যান এবং ভয় পেয়ে ওনারা দরজা খুলে বাইরে বের হয়ে আসেন। যখন বাইরে বের হয়ে আসেন ওরা অবাক হয়ে যান যে বাইরের আবহাওয়ার সাথে ওনারা ঘরে যেটা ফিল করছেন টোটালি ডিফারেন্ট। যে বাইরে কোনো কিছুই নেই, স্বাভাবিক পরিবেশ, না মেঘ না ঝড় বাতাস কোনো কিছুই না, কিন্তু ওনারা ঘরের মধ্যে থেকে এরকমই ফিল করছিলেন যে বাইরে একদম ঝড় বৃষ্টি হয়ে সব দুমড়ে মুচড়ে গেছে একেবারে, এরকম একটা অবস্থা। তো তারপরে ওনারা আবার ঘরে যেয়ে দরজা বন্ধ না করে এবার দুজনে শুয়ে শুয়ে এখন চিন্তা করতে থাকে যে ওনাদের ছেলে তাহলে যে ঘটনাটা বলছিল ওইটা হয়তো বা মিথ্যা বা অন্য কোনো কিছু না, হয়তো সে এরকমই কোনো কিছু ফিল করছে, তার সঙ্গে এরকমই কোনো একটা ঘটনা ঘটছে।
তারপরও সময় বের করে ভূতাসম শুনি। আমি একবার আপনার শোতে এসেছিলাম এবং নর্থ যাত্রা বাড়ি থেকে তিনি পাঠিয়েছেন, নামটা লেখেন নিয়ে আছে, ইট ইজ নাইস মেমোরি ইন মাই লাইফ। রাসেল ভাই, আমার বাসা অনেক দূরে হওয়ায় শোতে এসে ঘটনা বলতে পারছি না। যদি ঘটনাটা আপনাদের কাছে ভালো লাগে তবে পড়ে শোনাবেন। ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া খুব রিসেন্ট এবং খুব পরিচিত এক মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি যে বাসায় থাকি এই বাড়িটি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা এবং বাড়িওয়ালার কড়া নির্দেশ থাকা সত্ত্বেও আমি সেটা শেয়ার করছি। এবং রাসেল ভাই, আমার বাসাটা হচ্ছে নর্থ যাত্রা বাড়ি। এই বাড়িতে আমরা প্রায় 16 বছর আছি এবং বাড়িটা বেশ পুরনো এবং অনেক বড় জায়গা নিয়ে বাড়িটি করা এবং বাড়ির সামনেও বেশ বড় জায়গা আছে। আমরা এই বাড়িতে যখন উঠি তখন থেকেই রাতের বেলা অনেক অদ্ভুত শব্দ শোনা যেত। আমি ইগনোর করতাম এই ভেবে যে শব্দ হতেই পারে, কিন্তু তা পরের দিন কেন শব্দটা হতো ওপরের ফ্ল্যাটে, শব্দগুলো মানে প্রতিদিন কেন এবং শব্দটা ওপরের ফ্ল্যাটে হতো, শব্দগুলো এরকম যে কেউ যেন কিছু গুছাচ্ছে, ফ্লোরে বাড়ি দিচ্ছে, আবার মনে হতো কেউ যেন ঝাড়ু দিচ্ছে, মনে হতো কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। আমি একদিন বিরক্ত হয়ে খোঁজ নিলাম ওপরের ফ্ল্যাটে, কিন্তু অবাক হলাম এই শুনে, মানে এই শুনে যে এই ফ্ল্যাটে যারা থাকে তারা ঠিক সেম শব্দ পায়। উনি বললেন এরকম শব্দ উনি প্রতিদিন, যা কিনা মানে সেটা তাদের সাথে হয়ে থাকে, একই ঘটনা হয়ে থাকে তাদের সাথে। চারতলার ওপরে আর কোনো ফ্ল্যাট নেই, চারতলায় কেয়ারটেকারের পাশের ফ্ল্যাটে যারা থাকেন তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী। অনেক কিছুই তারা দেখেছেন কিন্তু তারা বিশ্বাস করতে পারছেন না আদতেই এইগুলো সম্ভব কিনা। চারতলায় মহিলা ও তার হাজব্যান্ড এবং তাদের দুই ছেলে তারা থাকত এবং তাদের ছোট একটি কাজের মেয়ে ছিল। মেয়েটা এই বাসায় আসার পর থেকেই অদ্ভুত আচরণ করতে শুরু করে, কিন্তু বাসার লোকজন ব্যাপারটা নিয়ে এতটা চিন্তিত ছিল না। একদিন রাতে আন্টি দেখতে পায় একটি ছোট মেয়ে বারান্দার দরজা ঘেঁষে দাঁড়িয়ে আছে, অন্ধকারে বসে যাচ্ছিল না। মেয়েটাকে তাদের মানে মেয়েটার মানে পুরো মানে কোনো মানে মেয়েটাও কোনো সাড়া শব্দ দিচ্ছে না। মেয়েটা আস্তে করে বারান্দার কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকে। আন্টি রুমের লাইট ঝাড়ালে বারান্দায় গেলেন এবং কিন্তু কেউ ছিল না সেখানে। দেখার ভুল ভেবে আন্টি ব্যাপারটা মাথায় নিলেন না। এরপরও অনেকবার একই জিনিস দেখেছেন তিনি। একটা সময় তারা বাসাটা ছেড়ে দেন। একদিন আমি বাসার মানে বাসা ছেড়ে দেওয়ার উপরে আমি একদিন আমি বাসার ছেড়ে দেয়া ওপরে উঠেছি, আমি বুঝিনি কথাটার মানে। আমার মনে হয় যেখানে যে জায়গাটি ছেড়ে গেছেন সেই জায়গা থেকে, এবং তিনি বসে যে সিক্রেট দেখলাম একজন দাঁড়িয়ে আছেন এবং মুখে দাঁড়িয়ে ফর্সা চেহারা এবং পরনে ব্ল্যাক কালারের জুব্বা হাতে তসবি। আমি হঠাৎ দেখেই আটকে উঠি, পরে ওনাকে সালাম দেই, উনি সালামের উত্তর দিলেন এবং আমাকে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর আমাকে বললেন তোমার নাম হাসান। এরপর আমি কিছুটা ভয় পেয়ে যাই, কিন্তু আমার তিনতলায় যে থাকেন বড় ভাই দেখলাম উনি নামছেন না। বড় ভাই আমাকে বললেন ওনার বাসায় বেড়াতে আসছেন আমেরিকা থেকে এবং সম্পর্কে মামা হন। দেখে মনে হচ্ছিল অনেক পরহেজগার মানুষ এবং অনেক কিছু জানেন। রাতের বেলা তিনতলার বড় ভাই আমাকে ডাক দিলেন, বললেন ওনার বাসায় আসার জন্য। আমি গেলাম, দেখলাম ভাইয়ের মামা এক রুমে মোমবাতি জ্বালিয়ে বই পড়ছেন। আমি ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই ওই রুমে কারেন্ট নাই, আপনার মামা মোমবাতি জ্বালিয়ে বই পড়ছেন? ভাইয়া বললেন মামা কাজ করছেন মোমবাতি জ্বালিয়ে। বললাম কেমন কাজ ভাইয়া? মোমবাতি জ্বালিয়ে করছেন। কিছুক্ষণ পর মামা আসলেন, আমি আর ভাইয়া ড্রয়িং রুমে বসেছিলাম এবং মামা আমাকে দেখে আগে সালাম দিলেন, তারপর ভাইকে বললেন যে এই বাড়িতে খারাপ কিছু নেই, তবে যা আছে তা কারো ক্ষতি করবে না। মামা যা বললেন আমি তো ভয় পেয়ে যাই, প্রায় প্রত্যেক বাড়িতেই নাকি থাকে। মামা আরো বললেন যে যারা এত আত্মহত্যা করে তাদের আত্মা মানে এরকম ঘরে ঘোরাফেরা করে আর কি, এরা পৃথিবীতেই ঘোরাফেরা করে এবং বাড়ির ছাদ এগুলোতে মানে তারা মানে বেশিরভাগ সময় আর কি আশ্রয় নেয়। আবার এই আত্মাগুলো নাকি মানুষকে খারাপ কাজে ব্যবহার করে, যাকে মানে মানুষ খারাপ কাজে আত্মাগুলোকে ব্যবহার করে, যাকে ব্ল্যাক ম্যাজিক বলে। এরপর মামা তার একটা অভিজ্ঞতার কথা বললেন যেটা ঘটেছিল আমেরিকায়। আমি বিশ্বাস করতে পারিনি যে এরকমও মানে হয়ে থাকতে পারে তার সাথে কাজ কারোর সাথে। মামা যে শহরে থাকতেন আবাসিক এলাকা ছিল এবং মামা যে বাড়িতে থাকতেন পাশের বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ থাকতেন, এই দুইজনের কথা খুব কম মানে এরা এই দুইজন কথা খুব কম বলতো। মামা বুঝতে পারছিলেন যে প্রবলেম আছে এই দুইজনের এবং তারা কেন কথা বলতে চান না কোনো ব্যাপারে, বা তারা কথা এত কম বলেন কেন। তাদের কথা বলার আগ্রহ না দেখে মামা আগ বাড়িয়ে তাদের সাথে কথা বলতেন, তবে মামা খেয়াল করতেন তাদের মানে কাজকর্ম ওই সমস্ত কিছু, এবং ওই বাসায় আর কেউ কেউ আসতো না কখনো। তাদের বাড়ির সামনে লেটার বক্সে লেটার এসে পড়ে থাকতো, কেউ নিত না। একদিন গভীর রাতে মামার ঘুম ভেঙে যায়, মামা ড্রয়িং রুমে আসেন এবং জানালা দিয়ে স্পষ্ট দেখতে পান পাশের বাড়ির সামনে থেকে সেই জিনিসগুলো, যেমন চেয়ার টেবিল বাতাসে ভাসছে, মানে বাড়ির ভেতরে সব জিনিসপত্র এগুলো ভাসছে। এবং সবচাইতে অবাক করা ব্যাপার হলো যে লেটার বক্সে যে লেটার চিঠিগুলো ছিল সেগুলো বাড়ির দরজার সামনে ভাসছিল বা ভেসে ভেসে যাচ্ছিল, আর প্রচন্ড জোরে বাতাস বইতে শুরু করছিল ওই সময়। মামা বিশ্বাস করতে পারছিলেন না এবং মামা আস্তে করে রুমে চলে গেলেন, এবং পরদিন সকালে মামা খবরে দেখলেন যে কোথাও ঝড়ের কোনো নিউজ নেই। এবং তাহলে গতকাল রাতে কি ঘটেছিল? ওখানে তো ঝড় বয়ে গিয়েছিল মামা এরকম দেখেছিলেন, এবং মামা ডিসাইড করে লেটার বক্সে চিঠিগুলো কেনই বা এগুলো মানে পড়ে আছে তা দেখলেন, যা একদমই ভুল ডিসিশন ছিল। মামা বের হলেন এবং ওই বাড়ির সামনে থেকে চিঠির বাক্সের সামনে গেলেন এবং দেখলেন যে সবগুলো চিঠি বক্সে রয়েছে। মনে হয় না যে বক্সটা কাল রাতে কেউ খুলেছে বা সেই চিঠিগুলো সেখান থেকে সরে গেছে, এরকম কোনো কিছু মনে হয়নি। মামা একটু ভয় পাচ্ছিলেন, কিন্তু তারপরও মামা চিঠিগুলো নিলেন এবং চিঠিগুলো থেকে একটি খাম হাতে নিলেন এবং খামটা খুলে দেখলেন যে ভেতরে চিঠি লেখা নেই। আজব ব্যাপার, খালি একটা পেজ। খালি পেজ কেন? অনেকটা একই অবস্থা। তার পরেরটা খুলে দেখলেন তিন লাইনের কিছু একটা লেখা, কিন্তু কোন ভাষায় লেখা আছে তিনি বুঝলেন না। মামা একবার চিন্তা করলেন যে চিঠিগুলো ঘরে নিয়ে যাবেন এবং তারপর তিনি দেখবেন। পরে মোবাইলে ছবি তুলে নিলেন এই চিঠিগুলোর এবং চিঠিগুলো খামে ভরে লেটার বক্সে রেখে যখনই তিনি মুভ করবেন ঠিক তখনই তার চোখ পড়ে ওই বাড়িতে। দেখলেন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জানালা দিয়ে তাকে দেখছে। মামা অনেকটা ভয় পেয়েছেন, মামা ঘরে চলে আসেন। মামা আরো ভয় পেলেন, ওই হাজব্যান্ড ওয়াইফ ঠিক তখনও জানালা দিয়ে তাকিয়েছিল, অর্থাৎ তারা জানালা দিয়ে এক দৃষ্টির তাকিয়ে মামাকে দেখছিল। মামা কিছু না ভেবে তার রুমে চলে যান। বিকেল বেলা মামা একটি কাজে বের হন, কাজ শেষ করে বাড়ি ফিরেছিলেন এবং গাড়ি তিনি নিজেই ড্রাইভ করছিলেন। গাড়ির ভেতরে এসি থাকা সত্ত্বেও মামার গরম লাগছিল, কেন গরম লাগছে সেটা তিনি বুঝতে পারছিলেন না। গাড়ি ড্রাইভ করার সময় টেনে তিনি খেয়াল করলেন যে জোরে বাতাস হচ্ছে। মামা এসি অফ করে গাড়ির জানালা খুলে দেন, কিন্তু এত বাতাস মামার শরীরে লাগছিল না। হঠাৎ গাড়ির লুকিং গ্লাসে তাকাতে দেখছেন গাড়ির পেছনের সিটে সে হাজবেন্ড ওয়াইফ বসে আছেন। মামা এতটাই ভয় পেয়ে যান গাড়ি রাস্তার মাঝখানেই হার্ট ব্রেক করলেন এবং গাড়ি থেকে রাস্তার মাঝখানে তিনি বের হয়ে যান। এবং রাস্তায় পুলিশ ছিল, পুলিশ মামার গাড়ির সামনে আসে, কোনো প্রবলেম হয়েছে কিনা জিজ্ঞেস করলে মামা কিছু বললেন না। মামাকে ঘাবড়াতে দেখে পুলিশ কিছুটা সন্দেহ করে বসে এবং গাড়ি চেক করে এবং মামাকে যেতে বলে। মামা বাড়ি আসলেন, দেখলেন ওই বাড়ির গেটে তালা মারা। কিছু না ভেবে মামা গাড়ি গ্যারাজে নিয়ে গেলেন এবং গ্যারাজে নিয়ে যাওয়ার পরে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে রাতের খাবার শেষ করে রুমের এসি অন করে ঘুমাতে চান। প্রচন্ড ঠান্ডা লাগার কারণে মামার ঘুম ভেঙে যায়। মামা ঘুমের চোখে এসির রিমোটটা নিয়ে এসিটা অফ করে দেন। তারপরও ঠান্ডায় কারণে তার আবার ঘুম ভেঙে যায়। মামা বুঝতে পারছিলেন না কেন এত ঠান্ডা লাগছে। মামা ঘাটে উষুয়ে শোয়া অবস্থাতে দেখতে পান যে তার পায়ের সামনে দুজন দাঁড়িয়ে আছেন। দেখ মামা দেখলেন তার পায়ের সামনে থাকা টেবিল ল্যাম্পটা তিনি জ্বালালেন এবং ল্যাম্প জ্বালানোর পর মামা কিছুই দেখতে পেলেন না। রুমের লাইট জ্বালালেন এবং দেখলেন তার টেবিলের ওপর সেই চিঠি, একটা চিঠি পড়ে আছে। এবার মামা অনেক ভয় পেয়ে যান। এরপর শুরু হয় তার বাড়ির ভেতরে ঝোড়ো বাতাস। এত জোরে বাতাস হচ্ছিল যেন ঘরের সব জিনিসপত্র মাটিতে পড়ে যাবে। মামা বহু কষ্টে টেলিফোন নিয়ে 911-এ কল দেন এবং পুলিশকে খুব দ্রুত আসতে বলেন। ঠিক এমন সময় কারেন্ট চলে যায়, তখন রুমে বাতাস হচ্ছিল। মামা দেখলেন তার ড্রয়িং রুমের সোফায় ওই হাজবেন্ড ওয়াইফ বসে আছেন। এবার মামা নিজেকে আর ধরে রাখতে পারলেন না, মামা জ্ঞান হারিয়ে ফেলেন। পুলিশ এসে দরজা ভেঙে মামাকে অজ্ঞান অবস্থায় হসপিটালে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর মামা প্রথমেই অভিযোগ করেন পুলিশ আসতে এত দেরি করলো কেন। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে মামা পুলিশকে কল দেওয়ার 2 মিনিটের মাথায় পুলিশ চলে এসেছিল। মামার বাসার গেট অনেকক্ষণ লক করে প্রায় 10 মিনিট অতিক্রম করার পর পুলিশ বাধ্য হয়ে গেট ভেঙে ভেতরে ঢোকে এবং মামাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে। মামা পুলিশকে সব ঘটনা খুলে বলেন এবং পুলিশ খোঁজ নিয়ে দেখেন যে মামার পাশের বাড়িতে 10 থেকে 15 বছর ধরে তালা মারা এবং তারা মারা অবস্থায় পড়েছে এবং লেটার বক্সে কোনো চিঠি নেই। এরকম নিউজ পুলিশ অনেকবার পেয়েছিল, তবে এবার পুলিশ মামাকে ওই বাড়িটি ছাড়তে বলেন। মামা পুলিশের সহায়তায় বাড়ি থেকে মালপত্র পিক আপ ভ্যানে ওঠান এবং যাওয়ার সময় মামা গাড়ির জানালা দিয়ে ওই বাড়িটার দিকে তাকান এবং দেখেন সে হাজবেন্ড ওয়াইফ বাড়ির জানালার সামনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। মামার কাছ থেকে এই ঘটনা শুনে আমি বিশ্বাস করতে পারছিলাম না। মামা আরও বলেন যে মোবাইলে দেয়া ছবি, যে সমস্ত ছবি তিনি তুলেছিলেন, ওই মোবাইলটি ওই দিনের পর তিনি আর খুঁজে পাননি। এর কয়েকদিন পর মামা আমেরিকা চলে যান। মামা বলে গেছেন যে নেক্সট টাইম বাংলাদেশে আসলে ভূপতাম শোরে তিনি আসবেন আর আমরা যে বাড়ি থাকি ওই বাড়ির অদ্ভুত শব্দ এখন শুনেই যাচ্ছি, আজও শুনছি। আর আমরা পাশের ফ্ল্যাটের একটা ছোট ভাইকে আমাকে ভাই একদিন আমাকে বলল যে ভাই কাল রাতে আমি সম্ভবত আমি শব্দ পেয়েছি কে যেন নুপুর পরে বাড়ির নিচে হাঁটাহাঁটি করছিল। আমি বিশ্বাস করিনি। তারপরে আমি একদিন রাতে বারান্দায় যাই সিগারেট খাবার জন্য, আমার একদম স্পষ্ট আমি শুনেছি এবং একজন মানে কেউ নুপুর পরে হাঁটাহাঁটি করছে এবং অদ্ভুত অদ্ভুত স্বপ্ন শব্দ বাসায় অহরহ শোনা যায়। তো এটাই ছিল ঘটনা এবং এই ঘটনাটি তিনি পাঠিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। আমরা ব্রেকে যাবো, ব্রেকের পরে তারপরে আমরা ফিরে আসবো আমাদের নেক্সট স্টোরিজ নিয়ে এবং ফেসবুক আপনারা কি রেখেছেন সেটাও দেখবো তখন। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, the night comes alive with grounding form.
Welcome back. ঘড়িতে সময় রাত 12:54 শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.5 FM। আমি রাসেল আছি সাথে, দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামিং ফোন। অফকোর্স আমরা আরো বহুদূর যেতে চাই এবং আমরা চাই গ্রামীণ ফোন সবসময় আমাদের সাথে থাকুক। এখন যেটা করব সেটা হচ্ছে কিছু ঘটনা পড়ে আসবো ঘটনা আমরা মানে আপনারা যা লিখেছেন সেই সমস্ত কমেন্ট পড়ে আসবো। সুলাইমান পলাশ আমাদেরকে লিখেছেন যে জোস লাগছে, হৃদয় খান আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মাসুম বিল্লাহ আশিক, এছাড়াও সিঙ্গার এম এস জয় আমাদের সঙ্গে আছেন, এম এবং তিনি তার ছবি আপলোড করেছেন, এম জে অথই আমাদের সঙ্গে আছেন এবং খুলনা নোয়াপাড়া থেকে তিনি আছেন আমাদের সঙ্গে এবং তার ছোট ভাই সঙ্গে আছেন, শুনছেন তারা, অফুরন্ত সুমন আমাদের সাথে আছেন এবং তিনি শুনছেন, আমাদের সাথে আছেন এম জি সুমন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মারিয়া মেন এবং আমাদের সঙ্গে এবং তিনি তিনি হচ্ছে লিখেছেন যে হাই রাসেল ভাই কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো থাকি, হাজির হলাম ঘটনা গল্প শোনার জন্য এবং প্রতিদিনের মতো আজকেও লেট, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তারিকুল ইসলাম তুষার এবং তিনি আমাদের সঙ্গে আছেন, এম ডি কবির আমাদের সঙ্গে আছেন, ভয় পেতে খুব ভালো লাগে আরো ভয়ের গল্প বলেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আমাদের সাথে বলতে দেখতে পাচ্ছি ব্রাইটনেস দীপ্ত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে মানস সিং থেকে তিনি আছেন, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পাপিয়া পিউ, তিনি বলছেন যে গা শিউরে উঠছে, এস এম সুমন্ত মিত্র আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শাহরিয়ার রবিন, আমি একটু আগে যে ঘটনাটা বলছিলাম আমার হচ্ছে এই একটু আগের ঘটনার সবচেয়ে অদ্ভুত পার্টটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, সে হাজব্যান্ড যে হাজব্যান্ড ওয়াইফকে ওয়াইফ আসার কোনো অস্তিত্ব নেই, সেই হাজব্যান্ড ওয়াইফকেই আবিষ্কার করে একজন তার বাসায় সামনের যে অ্যাপার্টমেন্ট সেখানে, এবং সেই হাজব্যান্ড ওয়াইফ তাদের যখন কাজকর্ম বা তাদের লেটার বক্স থেকে যখন চিঠিগুলো সম্পর্কে জানতে চায় তখন সেই হাজব্যান্ড ওয়াইফের সেই লুকটা আপনি একটু চিন্তা করুন, তারপরে যখন ঘরের মধ্যে তাদের অবস্থান বুঝতে পারে যে খাটের সামনে তারা দাঁড়িয়ে আছে পায়ের কাছে, তখন তারা কীভাবে তাকিয়েছিল চিন্তা করুন, এবং যখন সোফায় বসছিল তখন তারা কীভাবে তাকিয়েছিল আপনি চিন্তা করুন, এবং এই চিন্তা করার একটা শক্তি এটাও একটা ব্যাপার আছে আসলে, মানে আপনি যদি চিন্তা করতে না পারেন তাহলে কিন্তু ব্যাপারটা খুব নর্মাল মনে হবে আপনার কাছে, খুব স্বাভাবিক নর্মাল মনে হওয়া যদি আপনি চিন্তা না করেন, আর আপনি যদি জিনিসটা অনুভব করতে পারেন তাহলে আপনার কাছে অন্যরকম লাগার কথা থাকে না, যে কিছু জিনিস মানুষকে স্পর্শই করে, একজন মানুষের কষ্ট কাউকে স্পর্শ করে কাউকে স্পর্শই করে না, এইটা আসলে আপনার উপলব্ধির ব্যাপার, আপনি কতটুকু উপলব্ধি করতে পারছেন, আর আমরা তো চেষ্টা করে যাচ্ছি। শাহরিয়া রবিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রুকাইয়া শাম্মি, আমাদের সাথে আফরিন রবিন আমাদের সাথে আছেন, এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন জাহিদুল, এছাড়াও আমাদের সাথে আছেন স্পার্কুল অ্যাঞ্জেলা, এছাড়াও আমাদের সঙ্গে আছেন হৃদয় মাহমুদ সহ আরো অনেকে, আমার যে পেজ রয়েছে এই পেজেও আমি দেখতে পাচ্ছি অনেকে এসে হাজির হয়েছেন এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন যারা, তাদের মধ্যে কয়েকজনের কথা না বলে আমাদের অনেকে শেয়ার করেছেন এই পোস্টটা, থ্যাংক ইউ ভেরি মাচ শেয়ার করেছেন, তাদের জন্য তাদের প্রতি অনেক 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 কৃতজ্ঞতা। হরিপুর থেকে আছেন সরওয়ার জাহান ধ্রুব, নাইস লিখেছেন আমাদের সাথে সুপল, এছাড়াও তাহসান খান আমাদের সঙ্গে আছেন, সবাই আস্তে আস্তে শুনছি, আস্তে আস্তে শুনছি ফ্রম রাজশাহী, শহীদুল ইসলাম লালমনিরহাট থেকে শুনছেন, রেদওয়ান হৃদয় তিনি আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি লতিফুল ইসলাম, তিনি বোয়ালমারি থেকে শুনছেন, চারিপাশে পানি থই থই করছে কলা গাছের ভেলায়, এই মুহূর্তে কলা গাছের ভেলায় ভাসতে ভাসতেই এবং আমরা শুনছি, হৃদয় নওগাঁ থেকে মহাদেবপুর থেকে শুনছেন, এবং আমাদের সঙ্গে আছেন হচ্ছে আরিয়ার মাহমুদ, সেকেন্ড ইমেলটা ভালো লেগেছে, আমাদের সঙ্গে আছেন এবং তিনি গাইবান্ধা থেকে আছেন, রবিউল ইসলাম সুমন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মমতাজ রসি, তিনি ছিলেন ভয়ঙ্কর অ্যাফ্রেইড বয় তুহিন আমাদের সাথে আছেন, কেমন আছেন আজকে একটু বেশি ভয় লাগছে, আমাদের সঙ্গে তানভীর পাভেল আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন এস জে খান, এছাড়াও নোবেল হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরমান জ্যাক্স, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই, তো আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের এই দুটো পেজের মধ্যে যে কোনো একটি পেজ, www.facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook.com/facebook. এসে হাজির হয়েছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
জি, আমি রনি, ধানমন্ডি থেকে এসেছি।
ওকে রনি, আপনার ঘটনায় চলে যাই।
আমি যে ঘটনাটা বলতে চাচ্ছি এটা আমার ফ্যামিলি বেস ঘটনা। আমার জন্ম রাত থেকে আমার ফ্যামিলির সাথে কিছু ঘটনা ঘটে গিয়েছিল, আমি যেগুলো শুনছি বড় হওয়ার পর। আর আজকে যে ঘটনাগুলো আমি বলতে চাচ্ছি সেগুলো আমি নিজের চোখে দেখেছি।
জি,
যদি পরবর্তীতে সময় হয় আমি আগে ঘটনাগুলো আবার বলবো, আজ যে নিজের চোখে দেখছি সেগুলো বলতেছি।
জি,
আমরা দেশের বাড়ি দিনাজপুর, আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, একসঙ্গে আমার আব্বুর আশা যারা একসঙ্গে সবাই মিলে থাকে। আমার যে ঘটনাটা শুরু হয় সেটা 2011 সালে, আমার ছোট চাচু জব করতো রংপুরে, রংপুরে জব করতো। হঠাৎ একদিন ঘটনা শুরু হলো এখান থেকে, হঠাৎ একদিন ফোন আসলো যে চাচু অ্যাক্সিডেন্ট করছে।
আচ্ছা,
তো ওনাকে রংপুর মেডিকেলে অ্যাডমিট করা হয়েছে। আমরা খবর পেয়ে গেলাম, বানিয়ে ছিল তো চাচুর একটা শরীরের একটা পা খুঁড়াটা জ্বলে গেছিল, যেটা বয়লার বাস্ট হয়েছিল।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো চাচু দুই তিন দিন ছিল, তারপর থেকে কথা বলা শুরু করে, হঠাৎ করে কথা বলতে কষ্ট হয়েছিল। বাট যেটা বলতেছিল সেটা হচ্ছে যে আমার খুব কষ্ট হচ্ছে, আর যে স্বপ্নটা আমি দেখছিলাম সেই স্বপ্নটা সত্যি হয়ে গেল। যে স্বপ্নের কথাটা বলতেছিলাম এই স্বপ্নটা আমি পরে বলতেছি, তো বারবার এই একই কথা বলতেছিল যে স্বপ্নটা সত্যি হয়ে যাচ্ছে। এভাবে দুই তিন দিন অনেক কষ্টে থাকার পর চাচা তিন দিনের মাথায় মৃত্যুবরণ করেন। তো ওনাকে রংপুর মেডিকেল থেকে আমরা বাসায় নিয়ে আসি, দিনাজপুরে নিয়ে আসি। তো যেদিন কবর দিই সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে আমরা কবর দাফন কাফন সব কমপ্লিট করার পর সন্ধ্যা হয়ে গেল। তো রাসেল ভাই, গ্রামাঞ্চলে একটা নিয়ম আছে, আপনাকে বলে রাখি, যে যে জায়গায় লাশকে ধৌত করার পর, ধোয়ার পর রাখা হয় সেই জায়গায় সন্ধ্যাবেলা কিছু জ্বালানো হয়, যেমন মোমবাতি বা বিভিন্ন ধরনের অন্য কিছু। তো সেরকমই কবর দেওয়ার পর সন্ধ্যাবেলা আমি ওই আঙ্গিনার মধ্যে যেখানে চাচাকে গোসল করার পর রাখা হয়েছিল মোমবাতি জ্বালাতে যাবো, এই সময় হঠাৎ করে আমার মনে হলো যে নিচ থেকে মাটিটা উপরে উঠে আসতেছে, লাইক ভূমিকম্প হলে যেরকম হয়। তো আমি ভয় পাইলাম, ভাবলাম যে আমি আমার একার সাথে এটা হচ্ছে নাকি সবাই সবার সঙ্গে জিনিসটা ফিল করতেছে। দেখলাম যে বাড়ির ভিতর থেকে, রুমের ভিতর থেকে সবাই বেরোয় আসতেছে, বলতেছে যে বেরো বেরো ভূমিকম্প। তো সবাই সচরাচর ভূমিকম্প যে অ্যাক্সিডেন্ট থাকার পর সবাই স্বাভাবিক হলো। পরের দিনের ঘটনা, আমি বন্ধুদের সঙ্গে কথায় কথায় একটা কথা উঠলো যে তো চাচু তোমার আগেছিল, হ্যাঁ তাই আমি কথা বললাম যে হ্যাঁ, তারপর আবার ভূমিকম্প হয়েছিল। তো ওরা বলো কই না, তো কালকে তো ভূমিকম্প হয়নি। ওই ব্যাপারটা নিয়ে আমি একটু চিন্তায় বললাম, বাসায় এসে বললাম যে এরকম বাসায় ব্যাপারটা, আমার কথা শোনার পর সবাই ইগনোর করলো যে বাদ দিয়ে ব্যাপার না, এগুলো বলতে হয় না, তুই অন্য কথাটায় মন রেখে। সবাই আমাকে কেন কিছু বলতেছিল না। তারপর একটু স্বপ্নের কথা চাচাকে জানি বললাম, আমি বললাম যে চাচু কোন স্বপ্নের কথা বলতেছে, আমাকে এটাও বলে না, তো ইগনোর করতে বলে। এইভাবে 2011 সালে চাচার মৃত্যুর পর সবকিছু স্বাভাবিক। 2012 সালের ঘটনা, আমার দাদি অসুস্থ হলো, দাদিকে মেডিকেলে ভর্তি করানো হলো। দাদি সেই চাচার মতো একটি অবস্থা, হসপিটালে ভর্তি হওয়ার পর বলে যে স্বপ্নটা সত্যি হয়ে যাচ্ছে, স্বপ্নটা খুবই ভয়ঙ্কর, খুব ভয় লাগে আমার, স্বপ্নটা সত্যি হয়ে যাচ্ছে, তোদের সাথে যেন এমন না হয় স্বপ্নটা। তখন আমি জানি না ব্যাপারটা কি। ওইভাবে দাদি দুই তিন দিন থাকলো হসপিটালে, ডক্টররা ধরতে পারে না কি সমস্যা, কি অসুখ, সবকিছু এক্সরে সিসি করে সবই ওকে, বাট দেই বার দিয়ে দাদির খুব অবস্থা খারাপ হয়। তিন দিনের পর এইভাবে দাদিও মারা যায়। তো মারা যাওয়ার আগে দাদি একই কথা বলতেছিল যে স্বপ্নটা সত্যি হচ্ছে, তোরা সাবধানে থাকিস। তো মারা যখন গেল, কাকতালীয়ভাবে ঘটনাটা বা জানি না কিভাবে কি, ওই চাচা মারা যাওয়ার দিনের মতোই অবস্থা, বৃষ্টি হচ্ছে সারাদিন, সন্ধ্যার পর থেকে বৃষ্টি। আর ভাগ্যক্রমে আমি আবার মোমবাতি জ্বালাতে গেছি যে জায়গায় গোসলের পর দাদিকে রাখা হয়েছিল। এমনকি মোমবাতি জ্বালানোর পর হঠাৎ ওই একই রকম অনুভূতি, মনে হচ্ছে যে মাটিটা উপরে আসতেছে, ভূমিকম্প হচ্ছে। ঘটনাটা আমার কাছে মনে হচ্ছে এই ঘটনাটা এর আগেও ঘটছে, আমি ভয়ও পাচ্ছি, আবার কি হচ্ছে না হচ্ছে সবকিছু মনে হচ্ছে এর আগেবার এই ঘটনাটা সেম ঘটছে, আমি কিছু বুঝতেছিলাম না। আবার হঠাৎ করে আবার শুনলাম যে ভূমিকম্প ভূমিকম্প, ঠিক আগেরবারের মতো, কি হচ্ছে না হচ্ছে আমি কিছু বুঝতে পারলাম না। পরের দিনের ঘটনা, আবার আমি কথায় কথা শুনলাম যে না, গতকালকে তো কোনো ভূমিকম্প হয় নাই ঘটনাটা, আমি আবারও ভয় পাইলাম। আমি এবার আমার ফ্যামিলিকে ব্যাপারটা জানতে চাইলাম যে ব্যাপারটা কী, কেন হচ্ছে, কেন, হোয়াই রিজন। তো তখন আমি যেটা শুনতে পারলাম, জানতে পারলাম, ঘটনাটা হচ্ছে এরকম যে 15 বছর আগে আমার দাদু যখন মারা যায়, দাদুটা ছিল যমজ দুই ভাই, তো দাদু আর দাদুর যমজ ভাই একই সাথে মারা যায়। আর এবং ওদের কথা এটা ছিল যে আমরা যদি মারা যাই, মানে আমরা যখন মারা যাব আমাদের কবরটা যেন এই জায়গায় দেওয়া হয়, মানে সেটা বলছিল যে বাড়ির পাশেই। তো তাদের কথা অনুযায়ী বাড়ির পাশে কবর দেওয়া হয় যমজ দুই দাদুকে। তারপর থেকে 15 বছর অনেক দিন পার হয়ে যাওয়ার পর বাড়ির কিছু পরিবেশ বদলে গেছে, যে জায়গায় কবর ছিল ওই জায়গায় রুম উঠে গেছে, কেউ খেয়াল করে নাই, তার উপর দিয়ে বাথরুমের কি বলে এটা হাউস যাওয়ার রাস্তা পড়ে গেছে। আর স্বপ্নে যেটা বলতেছিল যে স্বপ্নে দেখতেছে খুব মর্মান্তিক স্বপ্ন, স্বপ্নটা এরকম যে দুই দাদু যমজ দাদু আসে, চাচা মারা যাওয়ার আগে চাচাকে বলছিল যে আমি তোদের বাবা, আমি তোমার চাচা, আমি মারা গেছি, আমার এই জায়গায় কবর ছিল, কিন্তু তোরা আমার ভালোভাবে যত্ন নাও নাই, ভালোভাবে টেক কেয়ার করো নাই, এবং তোদের মৃত্যুটা হবে খুব কষ্টের মৃত্যু, মর্মান্তিক মৃত্যু। দাদি মারা যাওয়ার আগে দাদি ঠিক এই স্বপ্নের কথাটাই বলতেছিল, যেটা আমি পরে বুঝতে পারছি। তো এই স্বপ্নের কথা বলার পর, দাদিও মারা যাওয়ার পর, ব্যাপারটা আমরা এলাকার হুজুরের সঙ্গে ডিসকাস করি, এই ঘটনাগুলো সব খুলে বলি। তো হুজুর সলিউশন দেয় যে যে জায়গায় কবরটা ছিল এই জায়গাটা আপনারা একটা ঘেরার মধ্যে রাখে দেন, এখানে যেন বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা না আসে। তো তাদের কথা অনুযায়ী আমরা এভাবেই ঠিকঠাক করে রাখছি, এবং পরবর্তীতে আমার আর একটা চাচা মারা গেছে, সে মারা যাওয়ার আগে কোনো স্বপ্ন দেখে নেই, স্বাভাবিক মৃত্যু।
আমার আম্মু নিজে এটা এক্সপিরিয়েন্স করছে। এটা হচ্ছে আম্মুর দাদাবাড়ি নানাবাড়ি দুইটাই হচ্ছে ফরিদপুর জেলায়। তো দাদাবাড়িটা হচ্ছে ফরিদপুর জেলার আলমপুর গ্রামে। তো আম্মু অনেক আগে, আম্মুর বিয়ের অনেক আগে, আম্মু একবার দাদাবাড়িতে বেড়াতে যায়। যাওয়ার পরে মানে সাধারণত গ্রামের বাড়িতে অনেক ভিটা থাকে, সেখানে অনেক বিভিন্ন ফল গাছ থাকে। তো আম্মুদের মানে আম্মুর কথা হয় যে আম্মুর দাদির সঙ্গে ফুপুর সঙ্গে যে আমরা কাল সকালে অমুক একটা ভিটায় আম কুড়াতে যাবো। তো ঠিক আছে, আম কুড়াতে যায়। পরের দিন তারা ভোরে, অনেক ভোরে, মানে অন্ধকার থাকতে, তিনজন বের হয়ে যায় আম কুড়াতে। তো আসলে যেই ভিটাতে আম কুড়াতে যাওয়ার কথা ছিল, ওই ভিটার পরে আরেকটা ভিটা ছিল যেখানে আম্মুর একটা, আম্মুর বড় ফুপু ওই ভিটার একটা আম গাছের সঙ্গে গলায় দড়ি নিয়ে সুইসাইড করেন। তো আমরা যখন আম করতে যাই, যাওয়ার পরে দেখে যে আম্মুর একটা চাচি আম্মুদের আগেই সেখানে চলে গেছে এবং সে আম কুড়াচ্ছে। তো স্বাভাবিক যেরকম আম তাদের পাওয়ার কথা, তারা সেটা পাচ্ছে না, অনেক কম আম পাচ্ছে। এবং যেহেতু তার চাচি আগে চলে গেছে, সে বেশি বেশি আম কুড়াই নিচ্ছে এবং আম্মুদের থেকে বেশ 5-7 feet সামনে সে আম কুড়াচ্ছে এবং নিয়ে যাচ্ছে। তো তারপরে আম্মুর দাদি বলে যে নবল তুমি আসছো তা আমাদের ডেকে আনলো না কেন, আমরা একসাথে আসতাম, এভাবে বলে। তারা পিছন থেকে অনেকবার তাকে ডাকে আম্মু সেই চাচিকে, কিন্তু সে কোনো রিপ্লাই দেয় না। বরং সে হচ্ছে আগে থেকে আরো দ্রুত গতিতে আম কুড়াতে কুড়াতে হাঁটতে হাঁটতে সামনের ভিটার দিকে চলে যায়। তো অনেক দ্রুত যখন সে চলে যাচ্ছে, তখন আম্মুর দাদি, আম্মু, আম্মুর ফুপু তিনজনেই খেয়াল করলো যে সে হাঁটছে কিন্তু তার পা মাটিতে নাই, মাটি থেকে 1-2 feet উপরে। সে অনেক দ্রুত হেঁটে ওই আম্মু ফুপু যেই ভিটাটায় সুইসাইড করছিল ওই ভিটার দিকে চলে যাচ্ছে। এটা দেখার পরে আম্মু তিনজন, আম্মু ভয় পায় অনেক, ভয় পাবে আম্মুর দাদি তাদেরকে নিয়ে অনেক দ্রুত সেখান থেকে বাড়িতে চলে আসে। এটাই হচ্ছে।
থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো একটু আমাদের ফেসবুক পেজে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকে আছেন এবং অনেকে লিখছেন আমাদের আজকের এই এপিসোডটি নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছি রয়েছেন তারিকুল ইসলাম লিখন, এবং তিনি ময়মনসিং থেকে শুনছেন, আমার সাথে আছেন বৃষ্টিতে নাচ লাইট অফ করে তিনি শুনছেন, আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রুহি ইসলাম, এছাড়াও এমডি আরাফাত হুসাইন ইউনুস আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হাফিজা আখতার মুক্তা, এছাড়াও সীমা আখতার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও দেব আছেন, আমাদের সঙ্গে আছেন রিফাত নিমিত, আমাদের সঙ্গে আছেন নুসরাত জাহান, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নাইম খান হুসাইন, এছাড়াও আছেন আমার সাথে সোহান ইসলাম রাজ, এছাড়াও আমার সাথে নাজমুল হক আছেন, শিমুল বিশ্বাস আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এম জে রোহান, এছাড়াও এম ডি রুবেল হুসাইন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি খায়ুল, এছাড়াও তাওহিদ হাসান আমাদের সঙ্গে আছেন, এম ডি শাহাদ খান আমাদের সঙ্গে আছেন, এস জি ফয়সাল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অনিক, এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, রাজু তালুকদার আমাদের সঙ্গে আছেন, মাহারি শিহাব আছেন আমাদের সঙ্গে, এম ডি সুলাইমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এম ডি শাকিল আহমেদ শাওন, এছাড়াও আমাদের সঙ্গে মেঘলা আকাশ সহ আরো অনেকেই আছেন। আমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করেছেন আমাদের সঙ্গে আমাদেরই একজন লিসনার, এবং আমাদের, এবং তিনি হচ্ছেন তাহেরা সুলতান। গত সপ্তাহে আমরা বলেছিলাম যে আমরা এই ঘটনাটা এই সপ্তাহেও পড়ছি না, এই জন্যই পড়ছি না, কারণ এই ঘটনাটা খুবই অদ্ভুত, এবং আমি চাই যে আপনি স্টুডিওতে আসেন এবং সরাসরি আমাদেরকে এই ঘটনাটা শুনিয়ে যান। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই ঘটনাটা সহ ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার এই দুটো একটু পাঠিয়ে দিতে হবে, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতি নেবো আরো একবার, এবং বিরতির পরে আমরা আবারও চলে যাব ঘটনায়। সে পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। আমরা গেস্ট চেঞ্জ করবো, স্টেশন রেডিও ফুটবি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুটবি।
সবকিছুই পাবেন একই সাথে অনেক সহজে। চলো বহুলুর গ্রামীণ ফোন।
ইন্টারনেট প্যাক কিনতে হবে, তারপর
এখন নিতে কি সমস্যা?
দোষ ইন্টারনেট প্যাক কেনা অত সোজা না।
কি যে বলো, মাই জিপি অ্যাপে ইন্টারনেট প্যাক কেনা যায় সহজে।
মাই জিপি অ্যাপ ডাউনলোড করলেই ইন্টারনেট প্যাক, ফ্লেক্সি প্ল্যান এবং রিওয়ার্ড পয়েন্ট সবকিছুই পাবেন একসাথে অনেক সহজে। চলো বহুদূর গ্রামীণ ফোন।
একটা জিনিস বুঝে গেছি, নিজে ঠিক তো সব ঠিক। এগিয়ে যাও উড়ে যাও বলা খুব সহজ, কিন্তু সেটার জন্য বাড়তি সুরক্ষা আর কনফিডেন্স লাগে বস।
পাঁচ দিন সাত দিনের কথা সবাই বলে, তারপর পিরিয়ড শেষ হয়, কিন্তু ইনফেকশন নিজে যদি ঠিক না থাকে কিছুই ঠিক হয় না। শুধু শুষিনাটাই যথেষ্ট না, প্রয়োজন শুষ্কতা। সাধারণ স্যানিটারি ন্যাপকিনের স্যাঁতস্যাঁতে ভাব অস্বস্তি দেয়, তাই স্যানিটারি আছে ড্রাই বিফটেক্স, যা শুষিনার পাশাপাশি দেয় পাঁচ গুণ বেশি শুষ্কতা এবং ইনফেকশন থেকে কার্যকর সুরক্ষা। আমি ঠিক তো সব ঠিক।
I'm Farhan, by the way.
I'm Farhana.
Bah, how about the name of the bill?
Let's become friends then.
কিন্তু এফএলএফ করতে একটা ঝামেলা।
আরে না, মাই জিপি অ্যাপে এফএলএফ করে যে অনেক সহজে।
মাই জিপি অ্যাপ ডাউনলোড করলেই এফএলএফ আপডেট সহ সবকিছুই পাবেন একই সাথে অনেক সহজে। চলো বহুদূর গ্রামীণ ফোন।
দোস্ত সেলফি টেক্সি।
আরে সেলফিটা তো দোস্ত, দেখ আপলোড দেখ।
ইন্টারনেট প্যাক কিনতে হবে, তারপর
এখন নিতে কি সমস্যা?
দোষ ইন্টারনেট প্যাক কেনা অত সোজা না।
কি যে বলো, মাই জিপি অ্যাপে ইন্টারনেট প্যাক কেনা যায় সহজে।
মাই জিপি অ্যাপ ডাউনলোড করলেই ইন্টারনেট প্যাক, ফ্লেক্সি প্ল্যান এবং রিওয়ার্ড পয়েন্ট সবকিছুই পাবেন একসাথে অনেক সহজে। চলো বহুদূর গ্রামীণ ফোন।
গুড এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ with coming form.
Welcome back. শুনছেন সব সময়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ থেকে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আসলে প্রথমে আমার বড় ভাইয়ের সাথে ঘটনাটা শেয়ার করি। তো আমি বেশিরভাগ সময় মানে লাইফের অর্ধেকটা সময় বাইরে পড়ালেখা করছি। তো অনেকদিন পরে যখন বাড়িতে গেলাম, তখন আমার দাদা আমাকে একটা কাজ কাজ বলছিল। আমাদের আমি বলে রাখি, আমাদের ওই সময় যে সময় ধান চাষ হয় তখন আর কি জমিতে সেচ দেওয়া লাগে। আমাদের জমিগুলো এমন ছিল, মাঝখানে পুকুর, জমিতে সেচ দেওয়ার জন্য পুকুর থেকে পানি দেওয়া লাগতো। তো ও আমাকে বলছিল, তুই সন্ধ্যার সময় যাস ছোট মেশিনে, মেশিনটা আনতে হবে বাড়িতে। তা আমি ভাবলাম একদিন পরে বাড়িতে আসছি, এসে আসার সাথে কাজ দিল। তো আমি ওর কথা কেয়ার না করে আমি আর ওকে আনতে দেয়নি। তো সন্ধ্যার পরে ও যখন বাড়িতে ফিরল, তখন আমার বললো, তুই তো গেলি না, এখন চল আমার সাথে, যেতে হবে, আর্জেন্ট যেতেই হবে, তুই আমার সাথে না গেলে হবে না। তো আমি গেলাম, যাওয়ার পরে মেশিনটা ওকে তুলে দিয়ে বাড়িতে আসলাম। যখন সন্ধ্যার সময় খেতে বসলাম, তখন আমাকে বললো, তুই তো গেলি না ওখানে, আজ আমি যা দেখছি তাহলে আমি আর ফিরে আসতাম না। বললাম, কি দেখছিস? তখন ও বললো যে আমি যখন ওখানে মেশিনটা মানে খুলে দাঁড়িয়ে আছি, তখন আর কি কেউ কে তুলে দেওয়ার মতো লোক পাচ্ছি না। তখন কিছুক্ষণ পরে দেখি হঠাৎ একটা লোক জমির আল যেটা বলে, জমির যেটা পাশ দিয়া হেঁটে যাচ্ছে। তখন আমি ওনাকে ডাকলাম বারবার, কিন্তু আমার কথা কানে তুলো না। আমি রাসেল ভাই পুকুরটা 20-25 হাত হবে, তা দাদা এক পাশে দাঁড়ানো আর ওই লোকটা অপোজিট পার দিয়ে হেঁটে যাচ্ছে। তো আমার দাদা বারবারই ওই লোকটাকে ডাকছে কিন্তু সে লোকটা শুনছে না। তো এক পর্যায়ে দাদা বলে যে লোকটা কি কানে কালা বা শুনতে পায় না, যে আমি ওনাকে বারবার হেল্প করতে বলছি মানে হেল্প করতেছে না। তখন ও মানে এই কথা বলার পরে মানে খুব ভয় মানে রেগে গিয়ে ওই লোকটাকে একটু ডাক দেয়। যখন ওই লোকটাকে রেগে গিয়ে ডাক দেয় তখন দাদার দিক যখন ফিরে তখন দাদা যে দেখছিল যে লোকটা আসলে ভয়ঙ্কর রূপ, একদম বিভৎস চেহারা, চোখ নেই বললেই চলে। ও এটা দেখার সঙ্গে সঙ্গে ওখান থেকে দৌড় দেয়। দৌড় দেওয়ার পরে কিছু যাওয়ার পর যখন ব্যাক করে তখন দেখে যে ওখানে কিছুই নেই, একদম মানে ফাঁকা। তখন ও আসে বাড়িতে এসে আমাকে নিয়ে তারপর মেশিন টানতে যায়। এটা ছিল প্রথম ঘটনা।
ওকে, আমরা পরবর্তী ঘটনা যাবো, তবে তার আগে ফেসবুকে আমরা একটু দেখে আসবো আমাদের পোস্ট গুলো। আর ইন দ্য মিনটাইম আমরা আপনার দ্বিতীয় ঘটনা শুনতে চাই। আপনি একটু আমাদের যে টিকটকে যিনি ঘটনা বলেছেন তার ঘটনা দ্বিতীয় ঘটনাটি আমরা শুনবো। তার আগে আমরা দেখতে চাই যে আমাদের ফেসবুকে কে কি লিখছেন। ওকে, আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন তানজিব হুসাইন এবং কলাবাগান থেকে তিনি আছেন এবং তিনি বলছেন জমিদারের ঘটনাটা দারুণ। মারুফ হুসাইন আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন ঘুমাতে পারছি না। পারভেজ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। মহাসিনা জাহান মুনা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে। শান্ত পল এছাড়াও রিয়া মজুমদার আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে এবং তিনি ইন্ডিয়া থেকে শুনছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হাসিবুল ইসলাম শান্ত, মাধবদী নরসিংদী থেকে তিনি আমাদেরকে শুনছেন। নাসির খান আমাদের সঙ্গে আছেন, ক্লিন্টন দ্বীপ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি ফয়েস, হাসিবুল ইসলাম শান্ত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তৌফিক উমর, এছাড়াও আমাদের সঙ্গে আছেন স্বপ্নীল সরকার, এমডি সৌরভ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি এস আই বকুল আছেন, আমাদের সঙ্গে আছেন মেহেদি হোসেন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আরিফুল হক, আমাদের সঙ্গে আছেন রেমলেস হাসান সহ আরো অনেকে। আমরা একটা ঘটনা আপনাদেরকে আমরা একটু আপনাদেরকে সেটা সাজেশন চাই। সেই সাজেশনটা হচ্ছে এরকম যে আমরা যদি আরো একদিন কোনো একটা কিছু করি ভূত আসাম নিয়ে, আপনারা অনেকেই বলছেন যে ভূত আসাম সপ্তাহে দুদিন হয় কিনা, তো ভূত আসাম না আবার ভূত আসাম টাইপের কোনো কিছু যদি করি সেটা কবে হতে পারে, কখন হতে পারে, কিভাবে হতে পারে, কেমন হতে পারে, কি নিয়ে হতে পারে, কারা সেখানে থাকতে পারেন সেটা জানিয়ে আমাদেরকে ইমিডিয়েটলি আপনারা আমাদেরকে ইমেইল করুন, আমাদেরকে আমাদেরকে ফেসবুক পেজে গিয়ে লিখুন যে কি করতে পারি আমরা। এবং সেই জন্য যেটা করতে হবে আমাদের অ্যাড্রেসটা আপনাকে মনে রাখতে হবে, bhutasam@radio.fm, এখানে আপনারা চাইলে আপনাদের সাজেশন দিতে পারেন যে কোন সপ্তাহের কোন দিনটিতে আমরা আপনাদের জন্য কিছু করতে পারি যেখানে আপনারা এই ঘটনা শেয়ার করবেন। ভূতাসম তো আপনারা জানেন, মনে করেন আর কি করা যেতে পারে বা কি কন্টেন্টে বা কি হতে পারে, কি বিষয়ে আমরা কথা বলতে পারি, সবকিছু জানিয়ে আমাদেরকে লিখুন। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো এবং আপনি কোথা থেকে আসছেন এটা একটু প্লিজ বলে দিন।
আমি রনি ধানমন্ডি থেকে এসেছি, দেশের বাড়ি দিনাজপুর।
ওকে,
আমি আগেই বলছিলাম যে আমরা আমার আব্বুর আমার চাচারা যৌথ ফ্যামিলিতে ছিল, যৌথ ফ্যামিলিতে আছে। তো এই যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমার ছোট চাচার ছেলে রাজু ভাইকে নিয়ে। রাজু ভাই 2006 সালে এসএসসি দেওয়ার পর এসএসসির আগে টেস্ট পরীক্ষা দেওয়ার পর যে ফাঁকা সময়টা ছিল সেই ফাঁকা সময়ে প্রচুর পড়াশোনা করতো, প্লাস বিকালবেলা করে খালি পায়ে হাঁটে বেড়াইতো। এমনই একদিন সে ও তার ওই বন্ধু মানে তিন ভাই মিলে নদীর পাড়ে গেছে ঘুরতে হাঁটতে। ভালো কথা বলে রাখি, ওই সময় রাজু ভাই খুবই পড়াশোনা করতো, প্লাস নামাজ কালাম পাওয়া জপ্ত করতো। তো বিকালে ঘুরতে ঘুরতে হঠাৎ করে কখন যে সন্ধ্যা হয়ে গেছে সেটা আর মাথায় ছিল না রাজু ভাই। তো যখন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিব আজান পড়ে গেছে, রাজু ভাই চিন্তা করলো যে এখানেই কোথাও নামাজটা পড়ে নেই, নামাজটা কাজে করা ঠিক হবে না। তো বাকি যে ভাইগুলো ছিল ওরা বললো যে না, এই জায়গাটা খুব একটা সেফ না, কষ্ট করে সব বাসায় যাই, দেরি হয়ে গেলো সেখানে বলবো। ও না, কাজে করার দরকার নেই, এখানে পড়ে নেই আমি, তোর দরকার হলে যা, ঠিক আছে। তো রাজু ভাই এটা জিনিস লক্ষ্য করেনি যে যেখানে নামাজ পড়ছিল সেই জায়গায় তার একটু পাশেই আর কি নদীর পার, আর সেখানে ছিল শ্মশান ঘাট হিন্দুদের। তো রাজু ভাই এটা সে খেয়াল করে নেই। তো ওই জায়গায় নামাজ কালাম পরে রাজু ভাই বাসায় চলে আসছে। বাসায় আসার পর কিছুক্ষণ পর বাকি চাষ ভাইগুলো মিলে বলছে যে একটু বাজার থেকে ঘুরে আসি। ঠিক আছে, যাই। বাজার যাওয়ার পথে বাজারের আগে ছিল মসজিদ। তিন ভাই মিলে যখন মসজিদ যাচ্ছিল, রাজু ভাই মসজিদের সামনে যাই হঠাৎ করে অন্যরকম আচরণ করা শুরু করলো, স্বাভাবিকের থেকে অন্যরকম, যেটা স্বাভাবিক না। যেমন মেয়ের কণ্ঠে বলতেছে যে আমি সামনে আগাবো না, আমি যাবো না, তোরা এরকম করতেছিস কেন, আমাকে ছাড়ে দে, আমি ওই জায়গায় যাবো। তো বাকি যে ভাইগুলো ছিল হঠাৎ এগুলো দেখে এই আচরণ দেখে ভয় পায় যায় এবং রাজুভাইকে নিয়ে ব্যাগ করে বাসায়। বাসায় আসে মানুষজন জড়াজড়ি হয়ে গেছে যে শুনছে ব্যাপার কি ঘটনা কি, পাশে যে ওঝা ছিল খবর দিয়ে আনা হয়েছে, ওঝা আসে দেখে যে এই অবস্থা। উনি বলে যে এটা আসলে জিনে আসর করছে বা ভূতে আসর করছে, ওদের ভাষায় যেটা বলে এটা আর কি। তো এটা তাড়ানোর জন্য তুলারাশি দরকার হবে। তুলারাশি তো
কেমন করে ছড়ায় সেটা আমরা জানবো, জানবো না তারপরে কি হলো আমাকে সেটা বলো।
আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এভাবে তুলারাশির একজন খোঁজার পর ওকে বিভিন্ন ধরনের ইয়ে করা প্রযোগ করে আর কি, আমরা জানি
রিচুয়াল করে অনেক। হ্যাঁ
জি। তারপরে একটা ঘটনা এখানে বলা দরকার আসল ভাই, যেভাবে ওকে ছাড়াইলো এটা সবাই জানে। ছাড়ার পর বলছিল যে আমি একটা প্রমাণ চাই যে তুমি চলে গেছো বা ছাড়ে দিয়েছো। সাথে ঠিক আছে আমি প্রমাণ দিয়ে যাবো। তো ওই চাস্তু ভাইয়ের বাড়িটা ছিল মাটির বাড়ি, আর চাল ছিল আপনাদের জানার কথা টিনের চাল। তো টিনের চালে তিনটা খুঁটি দিয়ে চালটা আটকানো ছিল। ও বলছিল যে মাঝখানের খুঁটিটা আমি ভাঙিয়ে দিব, না যে কোনো একটা খুঁটি আমি ভাঙিয়ে দেবো। আর ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে আমি জানি না, মাঝখানের খুঁড়িটাতে আমি হেলান দিয়েছিলাম, আর হঠাৎ করে যখন স্বাভাবিক আচরণ চলে আসে ঝট করে মাঝখানে খুঁড়িটা ভাঙে যায় এবং পুরো চালটা নিচে পড়ে যেতে চায়। কিন্তু অস্বাভাবিক হলেও সত্য যে আমি সেই হাত দিয়ে দুই হাত দিয়ে পুরো চালটা আটকাতে সক্ষম হয়েছিলাম। তারপর থেকে রাজুভাই মোটামুটি সুস্থ।
থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শাহ মুবিন অপি, এবং তিনি বলছেন যে লিসনিং ফ্রম ইউএসএ, এবং তিনি দেখেছেন সামার ভ্যাকেশন তাই শুনছেন, না হলে স্কুলে চলো শুনতে পারি না। এর নিচে আপনারা বেশ অনেকেই কেউ সাবাস বলেছেন, কেউ কমেন্ট করেছেন কোথা থেকে ডাউনলোড করতে হবে হ্যান ত্যান সমস্ত কিছু। আমরা চাই ভূতাস্তম আপনারা রেগুলার না শুনে আপনারা শুধু ফ্রাইডে শুনলে আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ, আর লাইভ শুনলে খুব খুশি। এবং অ্যাপ আছে, আমাদের অ্যাপ দিয়ে শুনবেন, এবং আমরা কোথাও আমাদের ভূতাস্তম আপলোড করি না, সুতরাং ডাউনলোড যদি করেন সেখানে সাউন্ড কোয়ালিটি বা সবকিছু মিলিয়ে আপনাকে অনেক কম্প্রোমাইজ করতে হবে, আমি সেটা আগেই বলে রাখছি। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে আমাদের আরও একজন অতিথি, আমরা চলে যাব তার কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার কথা শুনবো আমরা।
হ্যালো লিসেনার, আমি প্রসেনজিৎ বালা ফোন বলবন। তো দ্বিতীয় ঘটনায় যাচ্ছি, এটা আমার এলাকায় ঘটা একটা ঘটনা। গত বছর উপজেলা মানে ইউনিয়ন পর্যায়ে নির্বাচনের সময় গতবারে, তো আপনি হয়তো জানেন গ্রামে যারা বড় হয় তারা একটা দুষ্টুমি করে যে কারো বাড়ির থেকে চুরি করে এনে কিছু খাওয়া দাওয়া, অনেক মজার জিনিস। যেটা তিনজন ফ্রেন্ড ডিসাইড করে যে পাশের বাড়ি থেকে কিছু চুরি করে এনে মানে হাঁস চুরি করে খাবে। তো আমি আপনাকে একটা ইনফর্ম করে রাখি, আমাদের গ্রামটায় এখনো বলতে গেলে প্রত্যন্ত এলাকা, একদম বিলের মধ্যে এখনো কিছু কিছু বাড়ি আছে যেগুলো যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ যে নৌকা ব্যবহার করতে হয়। তো ওরা চিন্তা করে যে নৌকা নিয়ে পাশের বাড়িতে যাবে তিনজন, তো হাঁস চুরি করে এনে খাবে, রাতে মজা করবে অনেকেই। রাত যখন 12টা বেশি বাজে তোরা তিনজন মিলে পাশের বাড়িতে যায়। তো একজন বলে যে তোরা দুজন এখানে বস নৌকায়, আমি যখন নিয়ে আসবো তখন চলে যাবো একসাথে। তোরা দুজন নৌকায় বসে থাকে এবং ও হাঁস চুরি করতে যায়, কিন্তু ও যখন হাঁস চুরি করতে যায় তখন বাড়ির মালিক টের পেয়ে যায়। বাড়ির মালিক টের পেয়ে গেলে তখন বাড়ির মালিক চোর বলে ধাওয়া দেয়। তো চোর বলে ধাওয়া দিলে তো যে দুজন নৌকায় ছিল ওইজন ওকে রেখে যে চুরি করতে গেছিল ওকে রেখে নৌকাটি নিয়ে চলে যায়। ও কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে ও ভাবে কি আমি তো এখানে থাকলে মার খাবো, তো আমি জলে মানে পানিতে ঝাঁপ দিই। তো পানিতে ঝাঁপা মানে সাঁতার কাটা থাকে, ও সিদ্ধান্ত নেয় যে বিলের মধ্যে যে পুকুর আছে পুকুর পাড়, যেখানে পুকুর পাড়ে গিয়ে যা উঠবে, এবং আমরা জানি পুকুর পাড়ে অনেক গাছ থাকে, সেখানে তাল গাছ আছে এবং হিরল গাছ আছে অনেক। তো চিন্তা করে সামনে একটা পুকুর আছে, তো আমি পুকুর পাড়ে গিয়ে উঠবো এবং সকাল হলে ওখান থেকে আমি চলে আসবো যাতে আমাকে কেউ সন্দেহ না করতে পারে। ওই পুকুর পাড়ের দিকে উদ্দেশ্য করে রওনা দেয় সপ্তাহে থাকে। তবু যখন পুকুর পাড়ে উঠতে যাবে তখন দেখে যে হিরল গাছের উপর সাদা শাড়ি পরা একটা মেয়ে বসে আছে, এবং ও যখন উঠতে যাবে তখন ওকে হাত দিয়ে ডাকতে চায় কাছে। ঠিক আছে, ওইটা দেখে মানে বিভ্রান্ত হয়ে একদম ভয় পেয়ে ও ব্যাক করে বাড়ির দিকে রওনা দেয়। সাতটায় যখন বাড়ির দিকে উঠতে যাবে তখন দেখতে পায় যে আপনাকে ওখানে যে ঘাটলা দিয়ে উঠবে তখন ওই ঘাটলার সামনেই একটা কবর রাখা দেওয়া ছিল, যে কবরে একটা বয়স্ক মহিলাকে কবর দেওয়া হয়েছিল। তো চিন্তা করে যে আমি এখান দিয়ে উঠবো। তো যখন ঘাটলাতে উঠতে যাবে তখন দেখে ওই কবরের উপর একটা বয়স্ক মহিলা সাদা শাড়ি পরে ওকে বল কাছে হাত দিয়ে কাছে রাখতে ইশারা দিয়ে। তখন ওখানেই ও ওইটা দেখেই সেন্সলেস অবস্থা ঘাটলাতে পড়ে থাকে। তখন সকালবেলা যখন সবাই ঘাটলাতে আসে থালা বাসন মাজতে তখন দেখে যে ওখানে ও সেন্সলেস অবস্থা পড়ে আছে, এবং ওকে ওখান থেকে নিয়ে যায় এবং দেশ থেকে দুই দিন পরে ওর চেঞ্জ ফেরে, বিভিন্ন ট্রিটমেন্ট, এক সপ্তাহ পর্যন্ত ওর প্রচুর জ্বর থেকে 105 মতো, এবং ডাক্তার কবিরাজ দেখানোর পর দেন অসুস্থ হয়। সুস্থ হওয়ার পরে এই ঘটনাটাও শেয়ার করি। থ্যাংক ইউ,
থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমরা আশা করছি যে আমরা আপনাদের কাছে এই ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের ফেসবুক পেজে আরও একবার, এবং আমাদের এখানে আছেন দেখতে পাচ্ছি অনেকেই, এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি অনেকেই আছেন। এমডি প্রিন্স রহমান আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রবীন চৌধুরী, এবং আমাদের সঙ্গে আছেন সাইফ, আমাদের সাথে আছেন জিন নিয়ে একটা এপিসোড করা হোক, এম কে শ্যাম বাবু আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রোহান, মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ গায়বন্ধা থেকে তিনি শুনছেন, প্রিন্স অর্নিল আমাদের সঙ্গে আছেন, তাহাসান সাইদ আমাদের সঙ্গে আছেন, ওয়াসিম আকরাম আমাদের সঙ্গে আছেন, মেহদি হাসান মারজান আমাদের সঙ্গে আছেন, জান্নাতুল ফেরদাউস আমাদের সঙ্গে আছেন, গাজীর আসমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, সোহাগ হাসান, ভুবন হুসাইন সহ আরো অনেকে। আপনি যদি আমাদের পেজটা ভিজিট করতে চান চলে আসতে পারেন www.facebook.com/radio50 and www.facebook.com/bhutasam.rafel এই দুটো পেজে, এবং এখানে এসে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, এবং আপনি জানাতে পারেন কোন ঘরটা আপনার ভালো লাগছে, কোন ঘরটা আপনার ভালো লাগছে না, এভরিথিং। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আমরা ফিরে আসবো নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, the night comes alive with Grounding Form.
Welcome back. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 1.0 FM, আমি স্বাগত জানাচ্ছি প্রত্যেকে। এবং এখন আমরা যেটা করবো, আমরা সরাসরি ঘটনা যাবো। আমাদের আরো একজন অতিথি আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, আপনার ঘটনা
যাবো। আমি গরিপুর থেকে আসছি, মাইনসিং গরিপুর থেকে আসছি, আমার নাম খায়রুল ইসলাম। তো আমি সরাসরি সরকারি মূল ঘটনা যাচ্ছি।
জি,
তো আমার ঘটনাটি হলো আমার মামাতো ভাইকে নিয়ে। তো আমার ভাই 5-6 মাস আগের ঘটনা। তো আমার মামার বাড়ি নেচারি আপনার নেত্রকোনা জেলা মোহনগঞ্জ উপজেলা বাত্তারঘাটি গ্রামে ভাটি অঞ্চল। তো আমার মামাতো ভাইয়ের নাম আব্দুল জলিল, তার বয়স 40-45 হবে। তো উনি পেশায় একজন কৃষক ছিলেন। তো তার সংসারে তার স্বামী স্ত্রী ছিলেন, তার কোনো সন্তান ছিল না। তো আজ থেকে 5-6 মাস পূর্বে যে ঘটনাটি ঘটল সেটা হলো, সারাদিন সে মাঠে কাজ করার পর সন্ধ্যার পর সে সাংসারিক কাজে, সাংসারিক কিছু টুকিজাটি বাজার করার জন্য সে হাটে গেল আর কি। তো বাজারের নামটি ছিল বউ বাজার। তো আশা করি মোহনগঞ্জের মানুষ শুনতে পাচ্ছেন, সেটা জানেন। তো বউ বাজারে সে যখন পৌঁছায় তখন আনুমানিক মার্কিন পিরিয়ড যায়, সন্ধ্যা মার্কিনের পরে সে রওনা হয়। তো রাসেল ভাই, গ্রামের বাজারগুলোর যে অবস্থা সেটা হয়তো আপনি অবগত আছেন, যে গ্রামের দোকানগুলোতে একটা টিভি রাখা হয়, সেখানে চা টিভি শো দেখানো হয়। গ্রামের কৃষক যারা সারাটি মাঠে কাজ করে তারা দোকানে এসে টিভি শো দেখে এবং চাটা খায়, সময় কাটায়। তো আব্দুল জলিল মনত ভাই সে মার্কিনের পরে দোকানে আসে, টিভি শো দেখে, কিছুটা সময় কাটায়। তো কাটানি এক পর্যায়ে সেরা রাত যখন একটু বেশি হয়ে যায় তখন সে বাড়ি ফেরার পথে সে বাজার করবে এই ভেবে সে হাটে যায়। তো কিছু টুকি থেকে বাজার করার পরে যখন সে মাছের বাজারে যায়, তো বলে রাখে রাসেল ভাই সে ইলিশ মাছের প্রতি প্রচণ্ড লোক ছিল তার। তো ওই দিন বাজারে প্রচুর ইলিশ ছিল, তো সে লোক সামলাতে পারেনি, বেশ কয়েকটি বড় সাইজের ইলিশ মাছ সে কিনে। কেনার পর ব্যাগ ভর্তি করে সে যখন যাচ্ছিল, তো রাসেল ভাই যাওয়ার আগে আমি রাস্তার একটু বিবরণ দিচ্ছি। তো উত্তরমুখী হয়ে যে রাস্তাটি বাত্তারঘাটি গ্রামে থেকে চলে যায় সেটি লম্বা রাস্তা, মানে এই রাস্তা ব্যবহার করলে প্রায় 25-30 মিনিট সময় লাগে। এবং উত্তর পশ্চিমমুখী হয়ে যে রাস্তায় চলে গেছে বাত্তারঘাটি গ্রামের দিকে, সেটা শর্টকাট রাস্তা, সেটা 15 মিনিট সময় লাগে। তো রাসেল ভাই, তো শর্টকাট যে রাস্তাটি উত্তর পশ্চিমমুখী চলে গেছে, তো আমার মূল ঘটনাটি এই রাস্তাটি নিয়েই। তো রাস্তা কিছু দূর যাওয়ার পরে আছে বাম পাশে, মানে বাজার থেকে ফিরতি পথে তাতে বাম পাশে পরে একটি বহুদিনের পরিত্যক্ত একটি শ্মশান ঘাট, তার মাঝ মধ্যবর্তী স্থানে আছে একটি তাল গাছ, মানে অনেক বড়, আর তার পাশে আছে একটি কবরস্থান। তো গ্রামের মানুষের বয়ান অনুযায়ী যেটা আমি জানি, যে এখানে সচরাচর মধ্যরূপুর এবং সন্ধ্যার পর কোনো মানুষ যাতায়াত করে না, কারণ এটি তারা যেটা বলে যে তার গাছের মাঝে কোনো একটা অবয়ব অশুভ কোনো অবয়ব থাকে। তো এখানে অলরেডি আমি অত এলাকায় তিন চারজনের এরকম ঘটনা ঘটেছে, তারা আপনার এখন পর্যন্ত জীবিত থাকে নাই, মারা গেছে। তো আব্দুল জলিল এই বিষয়টি তার ধারণা ছিল, এই ঘটনাগুলো সে জানত, তো সে একটু আপনার একটু ছিল আর কি, প্যারা টাইপের ছিল, মানে এক প্রকার ছিল, তো সে এবং সাহসী ছিল। তো ওই দিন সে এটা পড়া করে রাত, তখন যখন সে বাজার থেকে ফিরছে তখন আনুমানিক রাত 10:30 থেকে 11:00 হবে। তো সে যখন চিন্তা করলো সে শর্টকাট রাস্তাটি ব্যবহার করবে, তো সাহস করে সে যখন গেল, যাওয়ার পরে যখনই এক সময় যখন কবর শ্মশানঘাট তার গাছ এবং কবরস্থানটি ক্রস করতে যাবে, তখন একটি গরম হাওয়া তার গায়ে এসে লাগলো। তো অস্বস্তি একটু অস্বস্তি ভোগ করার পর কিছুক্ষণ পর সে থমকে গেল, আর থমকে চারপাশে একটু নজর দিতে দেওয়া শুরু করলো যে কথা মানে কোথা থেকে এখন ঝড় বাতাস নেই, হঠাৎ করে গরম একটা হাওয়া লাগলো তার কাছে। আচ্ছা, তারপরে একটা পচা দুর্গন্ধ আসলো তো নাকি, তো সেটা সে সহ্য করতে পারেনি, হাত দিয়ে নাক চেপে সে কোনো মতো যাওয়ার চেষ্টা করতে থাকলো, শ্মশানঘাট এবং কবরস্থানে ক্রস করার চেষ্টা করতে থাকলো, কিন্তু কেমন জানি তার পা এবং শরীর অবশ্যই যাচ্ছিল, কোনো অবস্থাতে সে ক্রস করতে পারছিল না। এইভাবে সে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরে কোনো এক সময় ঘন্টা জানি অথবা 30 মিনিটের মতো হবে আর কি, এরকম সে নিজের সাথে নিজে লড়াই করে। তারপর এক সময় সে কোনো রকমের বাড়িতে পৌঁছায়, পৌঁছানোর পর তো তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলে, তো তখন তুমি আমার মামাতো ভাই সুস্থ ছিলেন, তো আমার ওনার স্ত্রী তাকে পানি পড়া এবং যা গ্রামের মহিলারা করে সেটা করে পানি পড়া খাওয়ায়, তো আব্দুল জলিলের অনেক সব ইলিশ মাছগুলো সে সব করে কিনে আনছে, তো আজকে রাত্রি সে খাবে। তো তার স্ত্রীকে বলে, তার স্ত্রী বলে যে আজকে রাতে খাওয়া দরকার নেই, সকালে তুমি এনে দিই, কিন্তু উনি একটু আগে বলেছে একটু এক প্রকার টাইপের, তো উনাকে বাধ্য করে তার স্ত্রীকে রান্না করার জন্য। তো ওই দিন মধ্যে রাত্রে হয়ে গেছে, একটা দেড়টা বাজে গেছে, তখন হচ্ছে সেই ইলিশ মাছগুলো রান্না করছে এবং খাইছে। খাওয়ার পরে আসল ভাই ঘটনাটি এখানে শেষ হতে পারছে, কিন্তু ঘটনাটি আর কিছু যোগ করতে হচ্ছে, সেটা হলো সকালবেলা ফজরের পরে আমার ভাই মামাতো ভাই আব্দুল জলিলের অবস্থা শোচনীয় আকার ধারণ করে, মানে তার গায়ে জ্বর আসে এবং রক্ত বমি করতে থাকে এবং পেট ব্যথা এবং থেমে থেমে আর কি খিচুনি আরম্ভ হয়। তখন তিনি ঘাবড়িয়ে যান এবং মামাতো ভাই স্ত্রী তার পরিবারের সবাইকে ডেকে আনে, তারপর কৃষিকে ডেকে আনে, তাতে ঘটনাটা বলে শেয়ার করে এই ঘটনা হয়েছিল। তো অনেকে বলতেছে তাকে কবিরাজ দেখানোর জন্য এবং ডাক্তার, অনেকে বলতেছে আবার তাকে ডাক্তার দেখানোর জন্য, কিন্তু রাসেল ভাই সব কবিরাজ এবং ডাক্তার সব ধরনের চিকিৎসা করার পরেও আমার মামাতো ভাই 4-5 দিন তারপর মৃত্যুর সাথে পাঞ্জাবে অবশেষে মারা যায়। তো এইটা রাসেল ভাই ঘটনা।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক 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 ধন্যবাদ। এবং তার চেয়ে বড় কথা, আপনি গত সপ্তাহে এসেছেন, এই সপ্তাহে এসেছেন এবং ঢাকাতেই অনেকে আসতে পারেন না, কিন্তু আপনি এসেছেন গৌরীপুর থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমি আরেকটা জিনিস বলতে চাই, যারা আমাদের এখানে স্টুডিওতে আসতে চান এবং ঘটনা শোনাতে চান, তাদের কি করতে হবে, তাদের জাস্ট আমাদেরকে ইমেইল করতে হবে, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutasam@radio.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে এবং সেসব আপনার ঘটনা পাঠাতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। আর আমাদের যারা ফেসবুক কানেক্টেড থাকা চান, আজকেও আছেন অনেকে, তাদেরকে বলবো যে আপনারা সরাসরি ফেসবুকের পেজে চলে আসতে পারেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.foodty অথবা www.facebook.com/bhutasam.fasal। আমরা চলে যাবো আমাদের আজকের সর্বশেষ ঘটনায় এবং আমাদের একজন অতিথি এখানে আছেন, তিনি ঘটনাটা শোনাবেন, আপনার নামটা আরও একবার বলবেন এবং তারপর আপনার ঘটনা যাবো আমরা।
হ্যালো লিসেনার, আমি প্রশান্তজিৎ বালা ফ্রম গোপালগঞ্জ। তো আসলে আমার সাথে ঘটা একটা ঘটনা আমি শেয়ার করতে চাচ্ছি।
জি।
তো ঘটনাটা হচ্ছে গত বছর এই বর্ষার দিনে, তো এই গত বছর এই সময় আমাদের এলাকায় চোরের একটু উপদ্রব বেড়ে যায়।
আচ্ছা।
তো আমি এই বন্ধের সময় আমি তো বাড়িতে গিয়ে বাড়িতে থাকলাম, তো আমি চাইলাম যে ঘরে না ঘুমাই একটু বাইরে, আমাদের এলাকায় কারেন্ট নেই, কোনো কারেন্ট।
আপনি ছোট করে বলতে পারলে হয়তো দুটো ঘটনাই বলতে পারবেন, খুব ছোট ছোট করে দুটো বলবেন।
আমি পাশে একটা ঘর আছে, একটা কার্যালয় ছোট আমার ঘরের পাশে, তো ওখানে গিয়ে ঘুমাই। তো আমার মা বলে যে শরীর খুব খারাপ অবস্থা, তো মোবাইলটা অ্যান্ড্রয়েড ফোনটা ঘরে রেখে দা, আর যে ছোট মোবাইলটা আছে ওটা নিয়ে যা বাড়ি। তো আমি ওখানে মোবাইলটা রেখে ঘুমাই, আমি ওখানটার বর্ণনা দিই। ঘরটা হচ্ছে মাটাপন করা এবং জমি থেকে যে উঁচু একটু, এবং পাশে হচ্ছে একটা খাল, পিছনে ঘরটার পিছনে খাল, ডান পাশে একটা সাঁকো চার, এবং চারের সাথে লাগানো একটা জাম গাছ, এবং ঘরটার একটা দরজা আছে এবং চারপাশে খোলা, চারপাশে খোলা বললে ভুল হবে, একপাশে মানে আপনার শাটারের মতো যেটা বলে, জানলা কোনো ই নেই, শাটার নেই। তো আমি ওর যেদিকে শাটার ওপেন করে একদম ওইদিকে মাথাটা দিয়ে, মানে যেদিকে আপনার জাম গাছ ওইদিকে মাথাটা দিয়ে ঘুমাই। তো আমি যখন ওখানে তিন চার দিন ঘুমালাম, তখন প্রথম দিকে আমি খেয়াল করতাম যে ওই মনে হচ্ছে যে কেউ খাল পারে যে মানে পানি ঝাঁপিয়ে কেউ আসছে, আসার পরে মনে হচ্ছে আমার টিনের উপর দিয়ে মানুষ হাঁটছে, খুব বড় বড় পা ফেলে শব্দ হচ্ছে, এবং আপনার যে জাম গাছটা আছে, জাম গাছটা একটা মাত্র ডাল, আর কোনো গাছের পাতা নড়ে না, কোনো কিছু না, শুধুমাত্র একটা ডালে এই টিনের উপর দিয়ে যাওয়া আসা করতেছে, একদম বিকট শব্দ হচ্ছে। তো এইরকম প্রথম দু একদিন ঘটনা ঘটে, আমি কেউ শেয়ার করি না, কারণ আমি জানি ওখানে আমার ঘুমটা ভালো হয়, আমার সাথে যাই করি না, কারণ আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, তো আমি ভয় পেলেও আমি কেয়ার করিনি। তো এরপরে ঘটনা ঘটে, প্রথমে সন্ধ্যার দিক প্রচণ্ড বৃষ্টি হয়, নেক্সট গভীরত্বে খুব ভালো, তো আমি যেহেতু বৃষ্টি হয়েছে, ওর বৃষ্টিটা অনেক ঠান্ডা, ঘুমটা গভীর ঘুমে আসি। তো এইভাবে আমার নাসিল ভাই, যেহেতু ঝাপটা আমি বললাম যে এটা শাটারটা খুলে আমি ঘুমানো জাম গাছের পাশে একদম মাথা ধরে, তো আমার চুল চুল প্রচণ্ড ভাবে টানলে, খুব ভাবে টানলে, আমি তৎক্ষণাৎ উঠে লাফায় উঠে চোর বলি, চোর বলি, এবং দেখি কেউ নেই, এখানে কিছুই নেই, সমস্ত লোক এক হয়ে যায়, আমার বাসে যারা ঘুমানো ছিল সবকিছু, শুধু এমন কোনো পরিস্থিতি ছিল না ওখান থেকে যাওয়ার, যেহেতু ওখান থেকে উঠতে হলে অনেক উঁচু, উঠতে হলেও সময় লাগবে, সহজে যাওয়া সম্ভব।
মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি যেটা দেখেছেন সেটা আসলে চোর ছিল না, এবং
যে আমার সাথে যেতে করছে অবশ্যই অন্য কিছু ছিল,
তার দ্রুত ওখানে পালানো কোনোভাবে কোনো উপায় নাই, আপনি যে জায়গায় থাকেন এবং তাকে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি, আপনার কি মনে হয় কি হতে থাকতে পারে?
ভাই আমার জানা মতে আমাদের ওই এলাকায়, আমি বলছিলাম আমাদের খালপাড়িতে, গত বিষয়টা আমি যখন সাঁতার মাছ চাচ্ছিলাম, খালপাড়িতে অনেক মৃত যারা মানে সুইসাইড করে এদেরকে রাখা হয় বেশিরভাগ সময়, এটা অনেক মানুষ জানে আমার এলাকায়, এবং হয়তো বা কোনো আত্মা বা অশরীর হতে পারে যেহেতু খালপাড়ি ছিল।
আচ্ছা, আর আরেকটা ঘটনা বলছিলেন আপনি, সেটা হচ্ছে যে আপনার কোন একটা কাজের
খুব ছোট্ট করে এক মিনিটের মধ্যে আমার স্টুডেন্টের এক কাজিনের ঘটনা আমি পড়াচ্ছিলাম, তো এই সময় আমার তার কাজিন এসে হাজির হয়, তো ওনার কাছ থেকে শেয়ার করা শোনা ঘটনাটা, ওনার বাড়ি হচ্ছে বাগেরহাটের দিকে, আমি উল্লেখ করছি না কোনো কিছুই, তো ওনার এক ভাইপো আছে ক্লাস সেভেনে পড়ে, নাম দীপন, তো ওর সাথে ঘটনা ঘটে, ও মাঠে খেলতে যায়, মাঠে খেলতে গিয়ে তখন ফিরে বাড়িতে তখন আর কি একটা কালো বিড়াল দেখে তাল গাছের নিচে বসে আছে, তো যেহেতু একটু দুষ্টু টাইপের ছেলে, ও বিড়ালটাকে লাথি মারে, লাথি মারার পরে বিড়ালটা তাল গাছের বিপরে উপরে চলে যায়, তো যখন কিছু দূর যাওয়ার পরে দেখে বিড়ালটা ওখানে নেই, তো বাসায় এসে ও কেউ কিছু না বলে ও স্বাভাবিক হয়ে থাকে। একদিন পরে ও আর কি বলে ওর ফ্যামিলি সবাইকে যে আমাকে ওর বাড়ির পাশে একটা আপনি হিজল গাছ আছে, হিজল গাছ থেকে আমাকে কেউ নিয়ে যাচ্ছে এই কথাটা শেয়ার করে। তো এরপরে ও অস্বাভাবিকভাবে আচরণ করে এবং ওকে কেউ ধরে রাখতে পারে না, দৌড় দিয়ে ঘর থেকে চলে যায়, এবং কেউ যদি ওকে ধরে নিয়ে আসে তারপরে ও অনেক তার সাথে খারাপ ব্যাপ করে, মারধর করে। তো দু একদিন ভালো থাকার পরেও দেখা যাচ্ছে ওর সাথে ঘটে আর এক রকম ঘটনা, যে ও সাপ দেখে ওকে সাপে দংশন করে, কিন্তু ওর সাথে যে থাকবে সে সাপ দেখবে না, কিন্তু তাকে সাপে দংশন করে সাপে কাটার আঘাত পাবে এবং তাকে ওষা দিয়ে বিষ ছাড়াতে হবে। তো ওই আমার সাথে যে লোকটা কথন শেয়ার করছে উনি বলল যে ওর এই ভাইপোকে নিয়ে মাঠে গরু চড়াতে গেছে, তো ওর কাকাকে বলছে কাকা কাকা সাপ, কাকা সাপ, কিন্তু ও কোনো সাপ ওর কাকা কোনো সাপ দেখে না, কিন্তু ওকে সাপে দংশন করছে এবং সাপে কাটার চিহ্নটাও আছে এবং ওষা দিয়ে সাপ ধারণ নামান বিষ নামানো হয়েছে। এবং একটা ঘটনা বলি যে একটা ক্লাস সেভেনে পড়ার ছেলে, ও একটা বড় গরু যেটা বলে গরুকে একাই দুর্বল করে ফেলছে, এবং একে বিভিন্ন ঝাড়ফুঁক করা হয়েছে, অনেক কবিদের দেখানো হয়েছে, কোনোভাবে ভালো করা হয়নি। সর্বশেষ ভাবে গোপালগঞ্জ আমার সাথে কথাগুলো শেয়ার
করুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি মনজুর ইসলাম আমাদের বলছেন যে আমরা আজ আমরা গিয়েছিলাম এক ভৌতিক পরিত্যক্ত গ্রামে, এই গ্রামের ভেতর যারা প্রবেশ করে তারা কিছু না কিছু প্যারানর্মাল ঘটনা প্রত্যক্ষ করে। এই গ্রাম দিয়ে একটি পরিত্যক্ত রেল লাইন চলে গেছে, এছাড়া এই গ্রামে একটি কবরস্থান ও একটি হন্টেড বাড়ি রয়েছে। দিনের বেলাতে এলাকার মানুষজন আসতে চায় না। আমরা আজ নিজের চোখে দেখার জন্য এই বিষয়ে সেখানে গিয়েছিলাম এবং তিনি লিখেছেন অনেক আরো অনেক কিছু, এবং তিনি বলছেন তিনি সময় পেলে সেগুলো শেয়ার করবেন। আল্লাহ আপনাকে সময় পাওয়ার সুযোগ করিয়ে দিক, সেটাই চাইবো আর কি, কারণ আমরা ঘটনা চাই। এবং এই ঘটনাটা যদি আপনারা পাঠাতে চান তাহলে যেটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেস মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafm@radiofm.fm এমজি রোহান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আরিয়ান রাকিব রাজ, এছাড়াও আমাদের সাথে আছেন রিয়াজুল করিম রাজন, আমাদের সাথে আছেন এফ ওয়াই বকুল, এছাড়াও এমডি মহেশুর আমাদের সঙ্গে আছেন, মুশিউর আমাদের সঙ্গে আছেন, গাজী মারুফ, এমডি আলামিন আমাদের সঙ্গে আছেন, এটা হচ্ছে জাহিদুল হক, অনেক অবহেলিত সুজন সহ আরো অনেকে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে। এছাড়াও আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে রাউফ ইসলাম রাজশাহী থেকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাইজা চৌধুরী, আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফয়সাল আহমেদ বাপ্পি, অজানা পথের পথিক আমাদের সঙ্গে আছেন, সোহানুর রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আহমেদ সাইন জয়, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তৌফিক উমর, আমাদের সঙ্গে আছেন মেজবা মাহিবুল্লাহ জামান। অনেকের নাম অনেক অন্যরকম বলে আমরা অনেকের কিন্তু লেখা অ্যাভয়েড করে যাই, সুতরাং নামগুলো আপনার যেদিন যেটা অরিজিনাল নাম সেই নামটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সোহান আহমেদ, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বিপ্লব কফার বিজি, উত্তম রায় আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফ্রাইডেতে ভূত আছেন, ঠিক আছে, সাগর ভট্টাচার্য আমাদের সঙ্গে আছেন হাওড়া ইন্ডিয়া থেকে, এছাড়া আমাদের সঙ্গে আছেন উত্তম, আমাদের সঙ্গে আছেন অ্যাঞ্জেল মুক্তা চিটাগং থেকে শুনছেন তিনি এই মুহূর্তে আমাদেরকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রুমি আখতার, এছাড়াও জয় খান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জাহিদ শহর সহ আরো অনেকে, আমাদের ফেসবুক রেডিও ফুর্তির পেজেও আরো অনেকেই দেখতে পাচ্ছি এখানে আছেন, এবং তাদের মধ্যে কয়েকজনের নাম না বলি না, সাইডল্যান্ড সিপ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হাবিব খান, এছাড়াও আশরাফুল ইসলাম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ঐশী আহমেদ মিঝুম, ঐশী ইসলাম মিঝুম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আশরাফুল ইসলাম, এছাড়াও আমাদের সঙ্গে নয়ন আহমেদ অ্যাপ দিয়ে শুনছেন আমাদের সাথে আছেন তিনি, এবং তিনি আজীবন থাকবেন সেটাই তিনি বলছেন, কুষ্টিয়া থেকে শুনছেন তিনি, ইফতেখার আহমেদ যশোর থেকে অ্যাপ দিয়ে শুনছেন আমাদের সাথে আছেন এই মুহূর্তে, এছাড়াও আমাদের সঙ্গে আছেন বাসিদি, ফ্রি ওয়াইফাই থেকে তাদের যে কেউ অ্যাপ দিয়ে শুনতে পারেন, আসলে খুবই ইজি এটা, আর দেশের বাইরে যারা আছেন তাদের কোনো প্রবলেমই নেই, শুনতে পারবেন আপনারা আইওএস বা অ্যান্ড্রয়েড যেটা ইউজ করেন না কেন, আপনারা জাস্ট সেখানে গুগল প্লে স্টোরে বা আপনারা অ্যাপ স্টোরে গিয়ে জাস্ট আপনাদের যেটা করতে হবে সার্চ দিতে হবে রেডিও ফুর্তি, রেখে দেবেন বিউটিফুল একটা অ্যাপ আপনাদের সামনে এসে হাজির হয়েছে এবং সেটা আপনারা ফ্রি ডাউনলোড করতে পারবেন। সো এটা একটা ভালো খবর আপনাদের সবার জন্য, এবং আশা করছি যে সেটা আপনারা করবেন। এবং আমরা যাওয়ার আগে আরও একবার আপনাকে মনে করে দিচ্ছি আমাদের ইমেল অ্যাড্রেস, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafm@radiofm.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনারা স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনারা চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আজকের মতো এখানে শেষ করছি, কথা হবে আবারও আগামী সপ্তাহে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুরু থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন। আজকের মতো শেষ করছি, টাটা।
Exclusively on FusionBD.com.